بسم الله الرحمن الرحيم
ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين
إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين
السلام عليكم ورحمة الله وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن انفسكم মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন দিন রাত সৃষ্টি করেছেন এবং এর মাধ্যমেই আমাদের সময়কাল অতিবাহিত হয় আমাদের যে আল্লাহ পাক রব্বুল আলামিন সময় নির্ধারিত করেছেন দুনিয়ায় তা অতিক্রম করে আমরা যেখানে আল্লাহ পাক পৌঁছার কথা বলেছেন সেখানে আমাদের প্রত্যেককে পৌঁছিতে হবে দরুদ ও সালাম নাযিলক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি যিনিও বিশেষ এক সময়ে যখন আল্লাহ পাক চেয়েছিলেন পৃথিবীতে এসেছিলেন এবং এই পৃথিবী থেকে এই সময়ের আবর্তন বিবর্তনে তিনি বিদায় নিয়েছেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি এই নতুন বছর ইসলামিক বছর 1431 হিজরির আজকে 5 তারিখ এই সামনে 10 তারিখে যাকে আশুরা বলা হয় আরবি ভাষায় তাতে আমাদের করণীয় কিছু রয়েছে যা আমাদের জানা দরকার আর যেই দিন সম্পর্কে অসংখ্য মানুষ যারা ইসলামের সাথে নিজেকে সম্পৃক্ত করলেও দিন ইসলাম থেকে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ থেকে অনেক দূরে সরে গেছে সুতরাং তাদের সম্পর্কে বা তাদের ভ্রান্ত মতবাদ সম্পর্কে এবং ভুল ধারণা ভুল আকীদা বিশ্বাস সম্পর্কে যেসব লোকের রয়েছে সে সম্পর্কেও সতর্ক করা আবশ্যক আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের জন্য নতুন বছরকে মোবারক করেন বাকি সময় যে আল্লাহ পাক আমাদের রেখেছেন তকদিরে তাতে যেন আল্লাহ বরকত দান করেন আল্লাহ পাক আমাদেরকে যেন হারাম কাজ থেকে নাজায়েজ কাজ থেকে গুনাহের রাস্তা থেকে আল্লাহ পাক বাঁচিয়ে রাখেন এবং নেক আমলের আল্লাহ পাক বেশি যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বছরকে বারো মাসে ভাগ করেছেন, এই কথা আল্লাহ কোরআনে কারীমের সূরা তওবার আয়াত নম্বর 36 উল্লেখ করেছেন। ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহ ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ, নিশ্চয় মাসের সংখ্যা, ইদ্দাতাশ শুহুর মাসের সংখ্যা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে হচ্ছে ১২টি, ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের নীতিমালায়, আল্লাহ পাকের বিধানে, আল্লাহ পাকের কিতাব অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানে বছর হচ্ছে বারো মাসে। তার মধ্যে চারটি মাসকে আল্লাহ পাক বিশেষভাবে বলেছে মিনহা আর বাতুন হরম, তার মধ্যে চারটি মাস হচ্ছে সম্মানিত মাস, হারাম মাস। এ প্রাচীন যুগে এই বিধান বিশেষ করে বলবৎ ছিল, আগের আল্লাহ পাকের নাজিলকৃত দিনগুলিতে এই চারটি মাস বড় সম্মানিত ছিল। সেই জন্য কোরাইশরা যদিও ধর্ম থেকে অনেক দূরে সরে গেছিল ইব্রাহিম আলাইহিস সালামের সত্য দিন থেকে, সত্য ধর্ম থেকে, তারপরেও তারা এই মাসগুলির শ্রদ্ধা সম্মান করত। কোরআনে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাসগুলিকে হরম বা সম্মানিত মাস বলে আল আশহরুল হরম বলে আখ্যায়িত করেছেন। ফায়জান সালাখাল আশহরুল হরম আরেকটি আয়াতে আল্লাহ পাক এখানে হারাম মাস সম্পর্কে আল্লাহ পাক উল্লেখ করেছেন। আর এখানে বলেছেন মিনহা আরবাতুন হরম, এই বারো মাসের মধ্যে চারটি মাস সম্মানিত মাস রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে তার একটি মাস উল্লেখ করা হয়েছে মুহররমকে। নবী করিম সাল বলছেন যে বছর হচ্ছে বারো মাসে, আর তার মধ্যে চারটি মাস হচ্ছে সম্মানিত মাস, হারাম মাস। যেই মাসগুলির তিনটি হচ্ছে সালাসুন মোতাওয়ালিয়া, তিনটি হচ্ছে পরস্পর, জিলকাদা, জিলহিজ্জা বা জিল হজ, আর তারপরে হচ্ছে মহরম। এই তিনটি মাস পরপর হচ্ছে হারাম মাস, যেগুলি প্রাচীন যুগ থেকে, যদিও কখনো তাদের যুদ্ধের প্রয়োজন হইতো, লড়াইয়ের প্রয়োজন হইতো, অথবা অন্যায়ভাবেও লড়াই করত, তারপরেও এই মাসগুলিতে তারা বিরত থাকত। আরেকটি কুসংস্কার কোরাইশদের মধ্যে এসেছিল যে তারা স্বার্থের, স্বার্থ হাসিল করার জন্য, দুনিয়ার পার্থিব স্বার্থের জন্য মাসগুলি শ্রদ্ধা করা সত্ত্বেও নিজের খেয়াল খুশি তারা মাসগুলিকে পরিবর্তন করত। আল্লাহ পাক এটিকে চরম অপরাধ বলে আখ্যায়িত করেছেন তাদের। নাসি, কোরআনে কারীমে আল্লাহ পাক উল্লেখ করেছেন তাই ইন্নামা নাসিয়া জিয়াদাতুন ফিল কুফর, একেতে তারা কুফুরিতে নিমজ্জিত এবং কুফুরিতে আরো বৃদ্ধি করে তাদের এই খেয়াল খুশি মাসকে পরিবর্তন করা, মহরমকে সফর করে দেওয়া, জিলকাদা জিল হজকে অন্য কোনো মাস বলে আখ্যায়িত করে দেওয়া, এই সময় লড়াই বিবাদ করতে হবে, মারপিট করতে হবে, করে নি এই মাসগুলিকে অন্য মাস বলে আখ্যায়িত করে দিই। যাই হোক, এগুলি আলোচনায় তেমন আমাদের ফায়দা নেই, শুধু কোরআনে কারীমের বেশ কিছু আয়াত এই মর্মে রয়েছে, সেগুলির তাফসির জানা ছাড়া, কারণ আমাদের বাস্তব জীবনের সাথে এগুলির তেমন আমলের সম্পর্ক নেই। আমাদের আমলের যে বিষয়ের সাথে সম্পর্ক তা হচ্ছে এই মাসে আমাদের করণীয় কি। এই মাস সম্পর্কে দুটি দল বিভ্রান্ত হয়েছে, এই মহরম মাস সম্পর্কে দুটি দল বিভ্রান্ত হয়েছে, মানে পথভ্রষ্ট গোমরা হয়েছে, ইসলামের রাস্তা থেকে দূরে সরে গেছে। একটি দল ডান দিকে গুমরা হয়ে গেছে, আরেকটি বাম দিকে গুমরা হয়ে গেছে। দুটি দল একে অপরের চরম বিরোধী, কিন্তু দুটোই পথভ্রষ্ট। আর তৃতীয় দল হচ্ছে আহলুসুন্নাত ওয়াল জামা, কোরআন সুন্নার অনুসারী, যারা প্রত্যেকটি বিশ্বাস, আকিদা এবং প্রত্যেকটি আমল কর্ম করার ক্ষেত্রে, না করার ক্ষেত্রে কোরআন সুন্নার দলিল তলাশ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন যা বলেছেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি যা বলেছেন অথবা করেছেন তাই তারা করে, আর যা আল্লাহ পাক রব্বুল আলামিন করতে বলেননি, দিন বলে, শরীয়ত বলে, আমল বলে বা বিশ্বাস করতে বলেননি, আকীদা হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি করেননি অথবা করতে বলেননি, তা তারা করে না। আহলুস সুন্নাহ ওয়াল জামা, কোরআন সুন্নার অনুসারী, তারা হচ্ছে মধ্যপন্থী। এই দুই বাতিল পন্থীদের মধ্যে মধ্যপন্থায় রয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাত, যারা কোরআন সুন্নাহর অনুসরণ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে বারবার এই কথার জন্য তাগিদ করেছেন। তার মধ্যে একটি আয়াতে রয়েছে কোরআন সুন্নাহর অনুসরণ যে করতে হবে, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নিয়ে এসেছেন তার অনুসরণ করতে হবে। ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু, যা তোমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন তাই গ্রহণ করো, যা দিয়েছেন বিশ্বাস করার জন্য, যা দিয়েছেন তা বিশ্বাস করো, আমল করার জন্য যা দিয়েছেন তার প্রতি আমল করো, যা বর্জন করতে মানাহাকুম আনহো আর যা থেকে নিষেধ করেছেন, দিনের নামে ধর্মের নামে নেকির আশায় নতুন কিছু করা এই রাস্তাকে বন্ধ করেছেন, অমানাহাকুম আনহো ফান্তাহু, সুতরাং তা থেকে বিরত থাকো। সুতরাং যে কোনো মাস সম্পর্কে, সে মহরমই হোক আর মহরমে কোনো বিশেষ দিন যেমন আশুরা দশই মহরম হোক অথবা অন্য কোনো মাস হোক, সফর হোক অথবা অন্য কোনো মাস, এমনকি রমজানুল মোবারক হোক, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন তাই করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাম আমাদেরকে সিয়াম দিয়েছেন, কিয়াম দিয়েছেন, তাই করলাম। জিলহজ মাসে রাসূলুল্লাহ সাল্লাম আমাদেরকে হজ দিয়েছেন, ওমরা দিয়েছেন, হজে তামাত্তু, কিরান, ইফরাদ দিয়েছেন, এতে কুরবানি দিয়েছেন, তাই করলাম। অমা নাহাকুম আনহু ফান্তাহু, আর যা হতে নিষেধ করেছেন, বাধা দিয়েছেন, তা থেকে তোমরা বিরত থাকো। নতুন কিছু করা থেকে এই এমন একটি বিষয় যা যদি বলা হয়, তাহলে এমন কোনো নতুন রাস্তায়, নতুন আকিদায়, নতুন বিশ্বাসে, নতুন আমলে আমরা যাব না। অমানাহাকুম আনহব সন্ত, এক একটি করে নিষেধ হওয়া জরুরি নয় যে না এটা তো নিষেধ নাই, এটার তো নিষেধ নাই, না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের নামে ধর্মের নামে নেকির আশায় বিশ্বাসী হোক, আকিদায় হোক অথবা আমল হোক, বলেছেন নতুন কিছু করা চলবে না, সুতরাং এই রাস্তা বন্ধ করে দিতে হবে। এতে এই ভাগ নেই যে না এটা তো ভালো, বেদাতে হাসানা, এটা তো ভালো লাগে, আর এটা হচ্ছে বেদাতে সাইয়া, খারাপ, সুতরাং নতুন যেটা খারাপ নতুন ওটা করা যাবে না, আর যেটা ভালো নতুন সেটা করা যাবে। এটা হচ্ছে বিদাত পন্থীদের ভাগ, এরা আহলে সুন্নাত ওয়াল জামাত নয়, কোরআন সুন্নাহর অনুসারী নয়, যারা বলে বিদাতে হাসানা বিদাতে সাইয়ার ভাগ রয়েছে। সুতরাং আমাদেরকে প্রথমে ভূমিকায় জেনে নিতে হবে আমাদের আলোচনায় যে আল্লাহ এবং তার রসুল থেকে যা করণীয় প্রমাণিত, যে কোনো মাসে, আর বিশেষ করে এই মাসেই যেহেতু আলোচনা করছি মহরম সম্পর্কে, আশুরা সম্পর্কে, দশই মহরম সম্পর্কে, তাই আমাদের করতে হবে। আর যা প্রমাণিত নয় সেই রাস্তা, যেহেতু এটা হচ্ছে দিন, এটা দুনিয়া নয়, এটা এরোপ্লেন তৈরি করা নয়, আর বাস গাড়ি কার তৈরি করা নয়, আর নতুন নতুন ব্যবসা বাণিজ্য করা নয়। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে দেখতে হবে যে শরীয়তে আপত্তিগুলি আছে কিনা, যদি না থাকে তো নতুন নতুন ব্যবসা করা যেতে পারে, কারণ দুনিয়া সেটি। কিন্তু দিনের ক্ষেত্রে না, নতুন কিছু করার রাস্তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বন্ধ করেছেন। মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে কোনো ব্যক্তি এমন কোনো কাজ করবে যা আমার আদেশ অনুযায়ী নয়, লাইসা আলাইহি আমরুনা, বা আমার রাস্তা সেটি নয়, আমার কাজ তার উপর ছিল না, লাইসা আলাইহি আমরুনা, আমরুন মানে আদেশও হইতে পারে, আমার মানে আদেশও হয় আর আমার মানে কাজ হয়। যারা আরবি ভাষার পণ্ডিত তারা ভালো করে এই বিষয় বুঝে, আমরের যখন বহু বচন আওয়ামের হবে তখন এগুলি হচ্ছে নির্দেশ, নির্দেশাবলী, আদেশ, আর আমরের জমা বহু বচন যখন অমুর হবে, ওলিল্লাহে আকিবাতুল অমুর, সেখানে কাজের অর্থে আছে। লাইসা আলাইহি আমরুনা, রাসূলুল্লাহ সাল্লাম যেই কাজ করেননি, ফাহুয়া রাদ্দুন, তা প্রত্যাখ্যাত, ভালো বলে করলে যে ভালো হয়ে যাবে আর মন্দ হইলে মন্দ হবে না। সুতরাং এই ক্ষেত্রে আবার বলছি যে আহলে সুন্নাত ওয়াল জামাত কি করবে, কি বিশ্বাস করবে, কি আমল করবে, যা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে প্রমাণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্ম দ্বারা প্রমাণিত অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উক্তি দ্বারা, তার বচন দ্বারা প্রমাণিত। এই ক্ষেত্রে বেশ কিছু হাদিস শোনাই মহরম সম্পর্কে। মহরমে যা করণীয় তা হচ্ছে মাত্র একটি, তা হচ্ছে মহরমের রোজা, আর বিশেষ করে মহরমের দশ তারিখের রোজা, যার নাম হচ্ছে আশুরা, আশারা থেকে, আশারা মানে দশ, আর আশের মানে দশম হয়, আর আশুরা এই মাসের সাথে সম্পর্কিত, যে কোনো মাসের দশ তারিখে আশুরা বলা হয়। শুধু মহরম মাসের দশ তারিখে আশুরা বলা এমন কথা নাই, এটা অনেক এইরকম ভাবে আসলে। এই জন্য আশুরার সাথে কি লাগাইতে হবে, আশুরাই মহরম, মানে মহরমের দশ তারিখ, সফর মাসের আশুরা হয় সফর মাসের দশ তারিখ, রমজান মাসের দশ তারিখ, কিন্তু প্রসিদ্ধ হয়ে গেছে এই মহরম মাসের দশ তারিখের নাম আশুরা, আশুরা, এই জন্য জনসাধারণ বুঝে। যেমন অসুর, আমাদের দেশের লোকেরা অসুর বুঝে, খাদ্যদ্রব্যের জাকাতকে অসুর বুঝে, ও জাকাত বুঝে না, অসুর বুঝে। আর অসুর মানে দশ ভাগের এক, দশ মনে এক মন দেওয়া, অথচ দশ মনে এক মন দেওয়া শুধু বেনা সেচের যদি খাদ্যদ্রব্য হয়, ফসল হয় তাহলে, সেচের যদি ফসল হয় তাহলে তাতে আসলে অসুর নাই, নিষ্ফুল অসুর, অসুরের অর্ধেক মানে বিশ ভাগের এক ভাগ, বিশ ভাগের এক ভাগ আছে। তো ওই রকমই প্রসিদ্ধ হয়ে গেছে আমাদের মুসলিম সমাজে, আশুরা মানে মহরমের দশ তারিখ, তো আশুরাই মহরম আসলে কথাটি ছিল, পূর্ণ কথা। তো মহরম মাসের দশ তারিখ সম্পর্কে বিশেষ করে হাদিস রয়েছে রোজা রাখার, যার কিছু হাদিস আপনাদেরকে শোনাব। আর আমভাবে হাদিস রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়, বলেছেন যে আফজালুস সিয়ামে বাদা রমাদান সাওম শাহরিল্লাহিল মুহাররম, সবচাইতে উত্তম রোজা আফজালুস সিয়াম, সবচাইতে উত্তম রোজা রমজান মাসে রোজার পরে। তাহলে বোঝা গেল যে রমজান মাসে রোজার মতো ফজিলত রোজা আর হতে পারে না, আর হতে পারে না। কারণ অনেক মানুষ মনে করে যে আমি নফল ইবাদত বন্দেগী যেগুলি করি, নফল দান খায়রাত করি অথবা নফল রোজা রাখি, নফল নামাজ পড়ি, এটা আমার ফরজ চাইতে শ্রেষ্ঠ। জোহরের নামাজ পড়ে কিন্তু এই অনুভূতিতে তার নেই যে জোহরের নামাজ আমার সবচেয়ে উত্তম ইবাদত, আসর নামাজ আমার উত্তম ইবাদত। কিন্তু কোনো ব্যক্তি যদি তাহাজ্জুদ পড়ে বা একদিন যদি তাহাজ্জুদ পড়ে নিতে পারে, বা যারা সালাতুত তসবিহকে সাব্যস্ত করে, যে সালাতুত তসবিহ নামাজ পড়েছে, জোহরের চাইতে আসর চাইতে মাগরিব চাইতে অনেক অনেক বেশি ফজিলতের মনে করে এবং গুরুত্বপূর্ণ মনে করে তার তসবিহর নামাজ, আর তার তাহাজ্জুদের নামাজ কোনোদিন তাহাজ্জুদ পড়তে পারলে। অথচ এই ধারণা একেবারে ভুল। নবী করিম সাল কি বলছেন, আফজালুস সিয়ামে বাদা রমাদান সাওম শাহরিল্লাহিল মুহাররম, সবচাইতে উত্তম রোজা রমজান মাসের রোজার পরে। তাহলে রমজান মাসের রোজা চাইতে উত্তম রোজা আর হইতে পারে না, এর রমজান মাসের রোজার পরে উত্তম রোজা হচ্ছে আল্লাহর মাস মুহাররম। আল্লাহর সবগুলি মাস কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমীর নিকট এই মুহাররম মাস প্রিয়, তাই মুহাররম মাসকে আল্লাহ পাক বলেছেন আল্লাহর মাস। তো মুহাররম মাসের রোজা হচ্ছে সবচেয়ে উত্তম রোজা রমজান মাসের রোজার পরে। আর নামাজের ক্ষেত্রে ও আফজালুস সালাতে বাদ আল ফরিদা সালাতুল লাইল, সবচাইতে শ্রেষ্ঠ নামাজ। এখানেও শুধু শ্রেষ্ঠ নামাজ বলেননি যে তাহাজ্জুদের নামাজ, বাদ আল ফরিজা বলেছেন ফরজ নামাজের পরে। তাহলে জোহর নামাজ আসর নামাজ অনেকে হয়তো গুরুত্ব দিয়ে পড়েন না, আর রমজানের তারাবি ছাড়েনি কোনোদিন, যতদিন থেকে ও সাবালক হয়েছে তারাবি কোনোদিন ছাড়েনি আর রোজা ছাড়েনি, নামাজ এখনো পাঁচক্ত নামাজ পড়ে না, এখনো ফজর পড়ে না। এসব মুসলিম উম্মার মূর্খ জাহেল অথবা তাদের জানার আগ্রহ নেই, হয় মূর্খ জানে না দিন সম্পর্কে, আর না হইলে জানার মতো ব্যবস্থা আছে তারপরে জানার আগ্রহ নেই বা আমলের আগ্রহ নেই, বললেও ও ফজর নামাজ সংশোধন করবে না। কিন্তু যদি ওকে নাও বলেন তবুও তারাবি ছাড়বে না। তাহলে এসব লোক ইচ্ছে করে জাহেল, কিছু লোক আছে হয়তো জানার ব্যবস্থা হয়নি সেই জন্য জাহেল থেকে গেছে, আর কিছু লোক আছে জানার সুযোগ সুবিধা হওয়া সত্ত্বেও জানেনি, তাদের জন্য আরও বড় বিপদ। মুসলিম শরীফের হাদিস এটি, আফজালুস সালাতে বাদা আল ফরিজা সালাতুল লাইল। সুতরাং ফরজ নামাজের আমাদেরকে গুরুত্ব দিতে হবে, ফরজ রোজার গুরুত্ব দিতে হবে, ফরজ ইবাদত বন্দেগীর গুরুত্ব দিতে হবে। তারপরে আমাদের রেজাল্ট ফলাফল আরও ভালো করার জন্য, ফার্স্ট ডিভিশনের জন্য, সেকেন্ড ডিভিশনের জন্য না, যে শুধু পাস করে থাকবো না, ফরজ নামাজ আদি করলাম শুধু পাস, ফরজ রোজা রমজান শুধু আদি করে সারা বছর রোজা রাখি না নফল, তার মানে শুধু পাস, 33 বা 40 নম্বর পাওয়ার লোক আপনি না, আরও নফল ইবাদত বন্দেগী বাড়ান আপনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে রয়েছে যে মক্কায় যখন ছিলেন তখনও দেখতেন যে মক্কার কুরাইশরা জাহিলিয়াতের যুগে তারা এই মুহররম মাসের 10 তারিখে রোজা রাখত। আগের হাদিসটি, যে হাদিসটি বললাম যে সবচেয়ে উত্তম রোজা মুহররম মাসের রোজা, সেই হাদিসের আলোকে অনেক আলেমের মত যে যদি বেশি বেশি এই মাসে রোজা রাখে তো কোনো দোষ নেই, তবে নির্দিষ্ট বলা যাবে না যে এতদিন রোজা রাখেন, বেশি বেশি যদি নফল রোজা রাখে। এই বেশি বেশি রোজা রাখার ক্ষেত্রে বিশেষ করে যথেষ্ট এতটুকু যে সোমবার বৃহস্পতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো মাসে রেখেছেন, যদি অন্যান্য মাসে একটু গাফিলতি হয় তো এই মাসে একটু চেষ্টা করলেন সোমবার বৃহস্পতি রোজা রাখার চেষ্টা করলেন, যাদের পক্ষে সম্ভব। আর বিশেষ করে শীতকাল, যখন শীতকাল অনেক সালাফগণ সাহাবায়ে কেরাম তাবেইন খুশি হইতেন শীতকাল আসলে, মারহাবান বিশ্বেতা বলতেন, ওয়েলকাম শীতকালকে বলতেন, যে এতে রাত লম্বা হয়ে যায় আর দিন ছোট হয়ে যায়, দিন যখন ছোট হয়ে যায় তো আমাদের রোজা রাখতে সুবিধা হয়, রাত যখন লম্বা হয়ে যায় তো ঘুম এমনিতে ভেঙে যায় তখন তাহাজ্জুদ পড়তে সুবিধা হয়। সুতরাং এই সময়গুলিকে আমাদের কাজে লাগাবার চেষ্টা করতে হবে, সোমবার বৃহস্পতি রোজা। আর এছাড়া বছরে প্রত্যেক মাসে, রমজান মাস ছাড়া, রমজান মাসে তো পুরো মাস রোজা, আইয়ামে বীজের রোজা বলা হয় রোজাগুলিকে, সেই তারিখগুলি হচ্ছে চাঁদের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, যদি মাসে তিনটি রোজা রাখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাহাজা সিয়ামুদ্দাহার, তাহলে সারা জীবন সে রোজা, তিন দশে ত্রিশ, তিনটা রোজা রেখে ত্রিশ দিনের নাকি, তিনটা রোজা রেখে ত্রিশ দিনের নাকি, অতিরিক্ত আমরা সোমবার বৃহস্পতি রোজা আছে, তো এইভাবে রোজা রাখলে যথেষ্ট রোজা হয়ে যায়। সপ্তাহে দুটো করে রোজা হলে কমপক্ষে আটটি রোজা হয়ে যায় সোমবার বৃহস্পতিবার দিয়ে, আর তিনটি রোজা এগারোটি রোজা তেমনি হয়ে যায়। আর আশুরার রোজা রাখতে গিয়ে সুন্নত মোতাবেক উত্তম রোজা যদি রাখেন তো তিনটি না হলে দুটি না হয় একটি, পরে বিস্তারিত বলবো, তো যদি দুটি রাখেন তাহলে কত হয়ে গেল, হ্যাঁ আট আর তিন এগারো হয়েছে, আর দুটি রোজা তাহলে কত হয়ে গেল, তেরোটি রোজা হয়ে গেল। আর যদি তিনটি রোজা রাখেন, নয় তারিখ, দশ তারিখ, এগারো তারিখ রোজা রাখেন কেউ, তাহলে চোদ্দটি রোজা হয়ে গেল। তাহলে সবচাইতে উত্তম রোজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আর একটি হাদিসে বলেছেন দাউদ আলাইহিস সালামের রোজাকে আফজালুস সিয়ামে সিয়ামু দাউদ আলাইহিস সালাম, সবচাইতে উত্তম রোজা হচ্ছে দাউদ আলাইহিস সালামের রোজা। কানা ইয়াসুমু ইয়াওমান ওয়া ইফতিরু ইয়াওমান, তিনি একদিন রোজা রাখতেন, একদিন দিনে পানাহার করতেন, রোজা বিরতি দিতেন, রোজা রাখতেন, আবার আরেকদিন রোজা রাখতেন, মানে ছয় মাস তার রোজা হইত। তো আপনি যদি এইভাবে রাখেন তাহলে মোটামুটি এতে আপনার দাউদ আলাইহিস সালামের রোজার কাছাকাছি চলে যাচ্ছে, ওই সুন্নত উপর আমল হয়ে যাচ্ছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে নেক আমলের তৌফিক দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহিলিয়াতের জামানায় দেখতেন মুশরিকরা রোজা রাখত। ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুম একটি হাদিস বর্ণনা করেছেন, সহিহ বুখারীতে হাদিসটি রয়েছে, প্রায় হাদিসগুলি বুখারী মুসলিমের হাদিস, কিন্তু আশুরা রোজা সম্পর্কে বলছেন, কান আশুরা ইয়াসুমুহা আহলুল জাহিলিয়া, এই আশুরা মুহররমে জাহিলিয়াতের লোকেরা রোজা রাখত। জাহিলিয়াতের লোকেরা মানে মুশরিকরা, আপনারা ভাববেন না যে মুশরিকদের মধ্যে কোনো কল্যাণ নেই, কারণ এক শ্রেণীর লোকেরা আজকাল আছে আমাদের মুসলিম সমাজে, ওরা মনে করে যে যে কবরে সিজদা করে, কবরে ওরুস লাগায়, কবরে চাদর চড়ায়, ওদেরকে কি করে মুশরিক বলবো, ওরা নামাজ পড়ে, ওরা কলেমা পড়ে, ওরা রোজা রাখে, ওরা জাকাত দেয়, ওরা হজ করে, ওরা পর্দা করে, ওদের মহিলারা, ওদের কি করে মুশরিক বলবো। এইরকম ভালো আমলগুলি মক্কার মুশরিকদের মধ্যে মৌজুদ ছিল, হজ মক্কার মুশরিকরা করত, দান খায়রাত জমজমের পানি পান করানো মুসাফির বিদেশিদেরকে, হাজিদেরকে, উমরাকারীদেরকে, যারা কাবার জিয়ারতকারী তাদেরকে, এই খেদমত তাদের মৌজুদ ছিল জাহেলিয়াতের যুগ থেকে। মজলুম নির্যাতিতের সাহায্য করা, এটা মৌজুদ ছিল। মেহমান, একজন মেহমান আসলে গোটা উঁট জবাই করা, এইরকম ভালো আদর্শগুলি ইব্রাহিম আলী ইসলামের সন্ন্যত যা বেজরিন হানিজ, মেহমান আসলো একবারে বাছুর জবাই করে, বকন জবাই করে, বাছুর জবাই করে, বলদ জবাই করে নিয়ে চলে আসলো গোটা। এই নয় যে আমাদের মতো এক কেজি মাংস, আমরা যে জাতি তার এক কেজি দু কেজি মাংস দিয়ে আমরা মেহমান বিদায় করি না। তো আরবদের মধ্যে অনেক ভালো গুণ ছিল, কিন্তু সমস্ত গুণ ধ্বংস করে দিয়েছে কিসে, শিরকে, শিরকে। আর শিরক মানে এক শ্রেণীর লোকেরা মনে করে প্রতিমা পুতুল পূজা করা শিরক না, যেমন প্রতিমা পুতুল শিরক, তেমনি ওই সাড়ে তিন হাতের কবর ওটাও শিরক, সাড়ে তিন হাতের মানুষের প্রতিমা করিয়ে পূজা করেন তাও যেমন শিরক, আর ওইরকমই ওইরকমই, এতে কোনো পার্থক্য নেই, ওইরকমই শিরক কবরের আকারে মাজার বানিয়ে আর কিছু বানিয়ে পূজা করা, গাছের পূজা করা, নদীর পূজা করা, সব কিছুই শিরক, একই শিরক, কোনো পার্থক্য নেই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলিম উম্মতের যারা গোমরা পথ ভ্রষ্ট হয়ে গেছে তৌহিদ পাওয়ার পরেও, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ আর মোহাম্মদ রাসূলুল্লাহ শাহাদাত দেওয়ার পরেও, নামাজ পড়ার পরেও যারা মুশরিক হয়ে গেছে, আল্লাহ পাক তাদেরকে যেন হিদায়াত দান করেন। আর তার আগে আমরা আমাদের জন্য দোয়া করব, আল্লাহ পাক আমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ যেন আমাদেরকে সহজ সরল পথে রাখেন, তৌহিদকে মজবুত করে ধরার তৌফিক দান করেন, শিরক থেকে, বিদআত থেকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ছাড়া অন্য কোনো তরিকা থেকে আল্লাহ পাক আমাদের বেঁচে থাকার যেন তৌফিক দান করেন। ফালামা নাজালা রমাদান, আশুরা লোকে রোজা রাখত জাহিলিয়াতের লোকেরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দেখা দেখি ওখানে রোজা রেখেছেন। রমজান আসার পরে বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মানে এই হাদিস প্রমাণ করে যে রমজানের রোজা ফরজ হওয়ার আগে, রমজান রোজা ফরজ হচ্ছে দ্বিতীয় হিজরিতে, দ্বিতীয় হিজরিতে, তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে এসে প্রথম বছর তখনও রোজা ফরজ হয়নি, আর মক্কায় ১৩ বছর থেকেছেন নবী হওয়ার পরে তখনও রোজা রমজান মাসের ফরজ হয়নি। ফালামা নাজালা রমাদান কালামান শাহসা মহামান শাহলাম ইয়াসুম, এখন যার ইচ্ছা এই মহরমের রোজা রাখবে আর যার ইচ্ছা রাখবে না। এই হাদিসের আলোকে অনেক হাদিসের পণ্ডিতগণ বলেছেন মহাদিসিনরা যে প্রথম দিকে এই আশুরা রোজা মহরমের রোজা ফরজ ছিল, তারপরে নবী সাল্লাম ইখতিয়ার দিয়েছেন, এখন যার ইচ্ছা রাখবে আর যার ইচ্ছা রাখবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনা আসলেন, এখানে এসে আবার দেখলেন ইহুদিরাও রোজা রাখে। এরা পেল কোথা থেকে? যেহেতু এখানে মদিনায় ইহুদিরা পেল মুসা আলাইহিস সালাম থেকে, কারণ তারা দাবিদার ছিল যে তাওরাত মানে মুসা আলাইহিস সালামকে মানে। আর মক্কার মুশরিকেরা যদিও মুসা আলাইহিস সালামের দিনের সাথে তাদের সম্পর্ক ছিল না, ইব্রাহিম আলাইহিস সালামের দিনের সাথে নামের সম্পর্ক ছিল, যদিও কাজের সম্পর্ক ছিল না, তাওহীদের সাথে সম্পর্ক ছিল না, শিরকের সাথে তাদের সম্পর্ক, বহু কুসংস্কারে তারা ডুবে গিয়েছিল, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের কিছু ভালো জিনিস ছিল। তারপরে যখন কোনো ভালো কথা শুনত, ভালো কথা জানতো, তার আমল করা শুরু করতো। হতে পারে তারা মদিনা দিয়ে শাম দেশের সফর করতো, বাণিজ্যের সফর যখন করতো মদিনা এসে তারা ওখানে কখনো কখনো তারা বিরতি নিত, তখন হয়তো দেখেছি এরা রোজা রাখে, আর রোজা রাখে তো ভালো কাজ, আমরাও রাখি। এইভাবে হতে পারে মক্কার মুশরিকদের মধ্যেও এই রোজার প্রচলন ঘটেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেছেন, হাদিস বুখারীতে রয়েছে, কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মদিনা, মদিনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তশরিফ নিয়ে আসলেন, ওয়াল ইয়াহুদ তাসুম আশুরা, তখন ইহুদিরাকে দেখলেন যে এরা আশুরা রোজা রাখে, মহরম মাসের 10 তারিখে রোজা রাখে। ফাকালু হাযা, জিজ্ঞাসা করলেন, বড় হাদিস রয়েছে সংক্ষেপে রয়েছে, জিজ্ঞাসা করলেন যে মা হাযাল ইয়াউম আল্লাযী তাসুমুনা, এই দিনে তোমরা রোজা রাখো কেন? তখন বললেন হাযা ইয়াউমুন আযীম, এটি হচ্ছে আমাদের মহান দিন, মহান দিন। তাহলে সেই দিন তারা রোজাও রাখত এবং এই দিনকে মহান দিন মানে তারা ঈদ দিবস হিসাবে পালন করত, ঈদ মানে উৎসবের দিবস হিসাবে পালন করত। আমাদেরকে উৎসব হিসাবে পালন করতে নিষেধ করা হয়েছে, যার মাধ্যমে ইহুদিদের বিরোধিতা হয়ে যাবে, কারণ কাফের বিজাতিদের ধর্মীয় ক্ষেত্রে আমাদের বিরোধিতা করতে বলা হয়েছে, কিন্তু যেইভাবে বিরোধিতা করতে বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইভাবে বিরোধিতা করতে হবে, খেয়ালখুশি বিরোধিতা করলে হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিরোধিতা করতে বলেছেন, তার মানে রোজা রাখতে নিষেধ করেননি, রোজা রাখতে বলেছেন, কিন্তু বিরোধিতা কিসে? তারা রোজা রাখার সাথে সাথে একে মহান দিন মনে করে, ঈদের দিন উৎসব খুশির দিন মনে করে, না আমাদের খুশির দিন না, উৎসবের দিন নয়, রোজা রাখবো, শুকরানা রোজা, মুসা আলাইহিস সালাম রেখেছেন আমরা রোজা রাখবো। ওয়াহুয়া ইয়াউমুন নাজ্জাল্লাহু ফিহি মুসা, এই দিন যেই দিনে মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এবং তার সম্প্রদায়কে মুক্তি দিয়েছিলেন জালেমদের কবল থেকে, আর সামনে পড়েছিল সমুদ্র, সেখানে আল্লাহ পাক মুক্তি দিয়েছেন, পেছন দিক থেকে জালেম তাড়া করে আসছে, ফেরাউন এবং ফেরাউনের সেনাবাহিনী আর সামনে সমুদ্র, আল্লাহ পাক রব্বুল আলামিন উভয় সংকট থেকে আল্লাহ পাক মুক্তি দিয়েছিলেন মুসা আলাইহিস সালাম এবং তার জাতি বানি ইসরায়েলদেরকে, যেই জাতি তখনকার জামানায় মমিন ছিল, আহলে ইমান ছিল, পরবর্তীতে তারাও জুলম অত্যাচার এবং শির কুফুরিতে তাওরাত বিকৃত করে তারা মুসা আলাইহিস সালামের নিয়ে আসা 70 দিন থেকে দূরে সরে গেছে। মনে রাখবেন এখানে যে মনে করবেন না যে ইহুদিরা, বর্তমান ইহুদিরা যেখানে থাক না কেন, তারা মুসা আলাইহিস সালামের অনুসারী না, মুসা আলাইহিস সালামের দিন থেকে অনেক দূরে সরে গেছে, কুফরি করে, শিরক করে এবং তাওরাতকে বিকৃত করে, নিজের ধর্মকে নিজে রচনা করে, খেয়াল খুশি কম করা বেশি করা, কাট ছাট করাই করে, কোনো সম্পর্ক নেই। কারণ অনেক সাধারণ মানুষ মনে করে যে ইহুদিরা মুসা আলাইহিস সালাম অনুসারী না, মুসা আলাইহিস সালাম অনুসরণের দাবিদার। যেমন মক্কার মুশরিকরা কি বলবেন যে ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী, ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের অনুসরণের দাবিদার, যে আমরা আলা মিল্লাত ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের উপর ছিলাম, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মে 360 মূর্তি কাবার চারিদিকে রেখে আর হাজার হাজার ঘরে ঘরে মূর্তি রেখে তারা মূর্তি পূজক হয়ে গেছে, ঠিক তেমনি কবর পূজারি মাজার পন্থীরা এরা মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের দিনের ওপর নয়, এই দিনের অনুসরণের তারা দাবিদার, যে আমরা মুসলিম এবং আমরা রসুল্লাহ উম্মত, আমরা শেষ উম্মত, এই বলে দাবিদার, এবং আমরা সুন্নি মুসলমান, তারা নিজেদেরকে সুন্নি বলে, আমরা আহলে সুন্নাতুল জামাত না, তারা আহলে সুন্নাতুল জামাত না, সুন্নি না, রসুল্লাহ সাল্লামের উম্মতের অন্তর্ভুক্ত, কারণ তারা কবর মাজার পূজা করে, গায়রুল্লাহকে সেজদা করে, আল্লাহ ছাড়া অন্যের জন্য জবাই করে আর বহু রকমের শিরক করে তারা দীন ইসলাম থেকে বেরিয়ে চলে গেছে। একই রকম কিন্তু অবস্থা, একই রকম অবস্থা, এই রকমই বর্তমান খ্রিস্টান, কখনো ভাববেন না যারা ঈসা আলাইহিস সালামের অনুসারী, ঈসা আলাইহিস সালাম তাওহীদ আল্লাহর একত্ব নিয়ে এসেছিলেন, এ তৌহিদকে তারা ত্রিত্ববাদে রূপান্তরিত করে দিয়েছে। তৌহিদ নেই, একত্ব নেই, তাদের কাছে এখন তিন খোদা। সুতরাং তারা কি করে, ঈসা আলাইহিস সালামের অনুসারী না, ঈসা আলাইহিস সালামের অনুসরণের দাবিদার তারা। এগুলি কথা আমাদের আকীদা স্পষ্ট থাকতে হবে, যাতে অস্পষ্ট হয়ে না থাকে। আর যারা যাদের আম্বিয়ায়ে কেরামের সাথে কোনো সম্পর্ক নেই, তাদেরকে আমরা না মনে করি যে আম্বিয়াদের সাথে তাদের সম্পর্ক আছে, না, আমাদের সম্পর্ক আছে মুসা আলাইহিস সালামের সাথে। উম্মতে মুসলিমা যারা তৌহিদের অনুসারী, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নতের অনুসারী, তাদের সম্পর্ক মুসা আলাইহিস সালামের সাথে আছে, তাদের সম্পর্ক আছে ঈসা আলাইহিস সালামের সাথে, তাদের সম্পর্ক সমস্ত আম্বিয়া কেরামের সাথে আছে, শেষ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পর্যন্ত। এই জন্যই আমরা তো আয়াত পড়ি, কিন্তু অনেকেই তো আর তাফসীর বুঝি না। আমরা বলি আমানা রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালায়েকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি, যত রাসূলগণ এসেছেন তাদের মাঝে আমরা কোনো পার্থক্য করি না। আমরা যেভাবে ঈমান নিয়ে আসি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামের উপর, সেইভাবে ঈমান নিয়ে আসি ঈসা আলাইহিস সালামের উপর, সেইভাবে ঈমান নিয়ে এসেছি আমরা মুসা আলাইহিস সালামের উপর, সেইভাবে ইব্রাহিম আলাইহিস সালামের উপর, সেইভাবে নূহ আলাইহিস সালামের উপর, সেইভাবে যত আম্বিয়া এবং রাসূলগণ এসেছে। লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। এই হচ্ছে আমাদের ঈমান কোরআনে কারীম। আর এই আকীদা, এই বিশ্বাস স্পষ্ট করে যদি খ্রিস্টান জগতের সামনে তুলে ধরা হয়, ইহুদিদের সামনে তুলে ধরা হয়, যদি পৌত্তলিকদের সামনে তুলে ধরা হয়, তাহলে ইসলাম তারা স্পষ্ট বুঝতে পারবে। তখন তারা ভালোই করে বুঝতে পারে যে ঈসা আলাইহিস সালামের ধর্ম, মুসা আলাইহিস সালামের ধর্ম, ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ধর্ম সব এক। সুতরাং মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি অনুসরণেই আমাদের মুক্তি রয়েছে। এটি হচ্ছে দিন, যেই দিন নিয়ে এসেছিলেন মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম। তাওহীদ, আল্লাহর একত্ব এবং নবীর আদর্শ। আর ধর্মকে বিকৃত করে দেওয়া, তাওরাতকে বিকৃত করে দেওয়া, বাইবেলকে বিকৃত করে দেওয়া, গড়িয়ে নেওয়া, নিজে রচনা করে নেওয়া, কত বাইবেল রয়েছে, একটি বাইবেল নেই। যাই হোক, আল্লাহ পাক যেন আমাদেরকে হক কথা বোঝার এবং অন্যদেরকে বোঝাবার তৌফিক দান করেন, আমাদেরকে নিজে কোরআন সুন্নার উপর, ইসলামের উপর আমল করার তৌফিক দান করেন এবং অন্যদেরকে তার দিকে আহ্বান করার যেন তৌফিক দান করেন। এবং এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন মুসা আলাইহিস সালামকে নাজাত দিয়েছেন এবং তার অনুসারীদেরকে, সেই যুগের মুমিনদেরকে, ওয়া আগরাকা ফিরাউন ওয়া কওমা, ফিরাউন এবং ফিরাউনের সেনাবাহিনীকে আল্লাহ পাক এই দিনে ডুবিয়ে ধ্বংস করেছিলেন, সমুদ্রে ডুবিয়ে। জালেম, সেই যুগের যে জালেম, যে বলেছিল আনা রব্বুকুম আলা, তোমরা কোথায় রব খুঁজে বেড়াচ্ছ, উপরে আছে, আমি তোমাদের মহান রব, আমি প্রভু, আমি প্রতিপালক, আমি তোমাদেরকে খেতে দিই, আমি তোমাদেরকে বাঁচিয়ে রাখি, আমি ইচ্ছা করলে আমি তোমাদেরকে মেরে দিতে পারি, আমি রব তোমাদের। শুধু রব না, রব্বুকুম আলা, মহান প্রভু। আর বলেছিল ইয়া আইয়ুহাল মালা, হে আমাদের আমার মন্ত্রী পরিষদ, মা আলিমতু লাকুম মিন ইলাহিন গাইরি, আমার ছাড়া তোমাদের কোনো উপাস্যই নেই, মাবুদই নেই, আমি তোমাদের মাবুদ, আমাকে সেজদা করবে, আমার আদেশ নিষেধ মানবে, আমার আনুগত্য করবে, আমার পূজা করবে, আমি তোমাদের সবকিছু। এই ফেরাউনকে এবং ফেরাউনের সেনাবাহিনীকে আল্লাহ পাক ডুবিয়ে ধ্বংস করেছিলেন। বলছেন নবী করিম ফাসামা মুসা শুকরান লিল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি যখন জিজ্ঞাসা করেন ইহুদিদেরকে, ইহুদিরা জবাবে বলল যে মুসা আলাইহিস সালাম এই দিনে শুকরানা রোজা রেখেছিলেন। ফাকালা, তখন রাসূলুল্লাহ বললেন যে আনা আহাক্কু বি মুসা মিনকুম, অন্য রেওয়ায়েতে রয়েছে আনা আউলা বি মুসা মিনকুম, তোমাদের চাইতে আমি মুসা আলাইহিস সালামের বেশি নিকটবর্তী, আমার সম্পর্ক মুসা আলাইহিস সালামের সাথে বা আমাদের সম্পর্ক, নবীর সম্পর্ক মানে নবীর উম্মতের সম্পর্ক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এবং তার খাঁটি উম্মতের সম্পর্ক মুসা আলাইহিস সালামের সাথে ইহুদিদের চাইতে অনেক অনেক বেশি। যেমনটা স্পষ্ট হয়েছে আমার আলোচনায় যে ইহুদিদের যেহেতু না আকীদার সম্পর্ক আছে মুসা আলাইহিস সালামের সাথে, না আমলের সম্পর্ক আছে, কিন্তু মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখান থেকে নবুয়াত পেয়েছেন, যেখান থেকে নবুয়াত নবী এবং রাসূল হয়ে এসেছেন মুসা আলাইহিস সালাম, এবং ওই তাওহীদ আল্লাহর একত্ব নিয়ে এসেছেন যে একত্ব নিয়ে এসেছিলেন মুসা আলাইহিস সালাম, ওই বিধান আল্লাহ প্রদত্ত বিধান রাসূলুল্লাহ সাল্লাম নিয়ে এসেছেন পূর্ণাঙ্গ আকারে, যে আল্লাহ বিধান, আল্লাহর বিধান, আল্লাহ প্রদত্ত বিধান নিয়ে এসেছিলেন মুসা আলাইহিস সালাম। আমার সম্পর্ক মুসা আলাইহিস সালামের সাথে তোমাদের চাইতে বেশি, ফাসামাহু, সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে রোজা রাখলেন, ও আমারা বেশি আমি এবং এই দিনে রোজা রাখতেও বললেন। এই হাদিস বুখারিতে রয়েছে এবং মুসলিমে রয়েছে, কিছু শব্দের পার্থক্যের সাথে বুখারি মুসলিমে রয়েছে। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দশে মহরমে রোজা রাখা শুরু করলেন। তাহলে দশে মহরমে রোজা এখানে একটি শব্দ দ্বারা স্পষ্ট হয় যে কি জন্য রাখব, শোক দিবস। হ্যাঁ, শোক দিবস কি না? আজকাল কিছু বিদাতি মুসলমান, কিছু না অসংখ্য বিদাতি মুসলিম আছে এবং অসংখ্য মূর্খ মুসলিম আছে যারা দিন সম্পর্কে স্বচ্ছ স্পষ্ট ধারণা রাখে না। তারা তাদের কাছে মুসা আলাইহিস সালামের ঘটনা অন্ধকারে পড়ে গেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস জানেই না যে কি জন্য নবী রোজা রেখেছেন। ওদের সামনে আছে হুসাইন আর কারবালা, ব্যাস আর কিছু জানে না, এটাই শুনেছে। মীর মোশাররফের মতো বেদিন ইসলামের শত্রু কিতাব লিখলো, কিতাবের নাম জানেন, বিষাদ সিন্ধু। আর বাঙালি সমাজে গোমরা করেছে, বিশেষ করে ইংরেজদের গোলামীর জামানায়, ইংরেজদের গোলামি যখন মুসলিম উম্মাত মুসলিম জাতি ভারত উপমহাদেশে করছিল বাংলা সহ, তখন বাংলা ভাষায় এই বিষাদ সিন্ধু এই মীর মোশাররফ রাফেজ ইশিয়া ইসলামের শত্রু লিখে বাঙালি জাতিকে পথভ্রষ্ট করেছে। তাতে সাহাবাই কেরামকে গালাগালি করা, মাওয়িয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালাগালি করা এবং তার ছেলেকে গালাগালি করা ইত্যাদি, এসব করে এসব ছাড়া আর কিছু শেখায়নি। মুসলিম উম্মা ওইটাই পড়তো, রাত্রি জেগে জেগে ওই বিষাদ সিন্ধু পড়া আর খাইরুল হাসার আর কি আরো জংনামা আরো কি কি সব কি পুঁথির কিতাবগুলি ছিল, পুঁথি আগের লোকেরা বুঝে সুর ধরে ধরে সারা রাত পড়তে থাকতো আর দিন ইসলাম সম্পর্কে কিছু জানতো না আমাদের সমাজ। এইভাবে গোলামের যুগ কেটেছে, বনী ইসরায়েলদের গোলামের যুগ যেমন কেটেছে ফেরাউনের জামানায়, ঠিক তেমন ইংরেজদের গোলামের জামানা আমাদের কেটেছে, দিন থেকে অনেক দূরে সরে গেছে মুসলিম জাতি। এই জন্য আমাদের দেশের মহিলারাও যে রোজা রাখে বা পুরুষরা রোজা রাখে, যারা এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস জানেন না যে কোথা থেকে এই রোজা আসলো, তারা মনে করে যে এই এই দিন হচ্ছে শোক দিবস। এই আশুরার দিনে দশই মহরমে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালায় মজলুম হয়ে নির্যাতিত হয়ে শহীদ হয়েছিলেন, নিঃসন্দেহে নির্যাতিত মজলুম হয়ে শহীদ হয়েছিলেন, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু তিনি এই দিনে শহীদ হয়েছিলেন সেই জন্য রোজা। তো তার শাহাদাতের প্রায় ষাট বছর তারও বেশি আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার কথা বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কারণ বয়ান করেছেন যে ষাট বছর পরে আমার প্রিয় নাতি শহীদ হবে সেই জন্য রোজা শুরু হবে না? বলে ফাসা মাহ মুসা শুকরান লিল্লাহ, মুসা আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া জ্ঞাপনে রোজা রেখেছিলেন, আল্লাহর শুকরিয়া পেশ করার জন্য শুকরানা রোজা রেখেছিলেন। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক বাতিল শক্তিকে ধ্বংস করেছে এই দিনে এবং আল্লাহ পাক মুমিনদেরকে, মুসা আলাইহিস সালাম এবং মুমিনদেরকে আল্লাহ পাক এই দিনে সম্মানিত করেছেন। সুতরাং শুকরিয়া মুসা আলাইহিস সালাম করেছেন, আমরাও শুকরিয়া করব। শুকরানা কি পেশ করে? একটা রোজা পেশ করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই একটি রোজা বেশ কয়েক বছর ধরে রেখে আসছিলেন। শেষ জামানায় অর্থাৎ নবম হিজরির রোজা হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন ক্ষেত্রে বলতেন যে ইহুদি নাসারাদের বিজাতিদের বিরোধিতা করতে হবে, এজন্য দাড়ির ক্ষেত্রে বলা হয়েছে যে খালিফুল মজুস অগ্নিপূজক মুশরিক এরা দাড়ি মুন্ডন করে তোমরাই কাজ করিও না। এইরকমই বহু ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিরোধিতা করতে বলেছেন, মুশরিকদের বিরোধিতা করতে বলেছেন, ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করতে বলেছেন। কোন এক সাহাবি বলেন ইয়া রাসূলুল্লাহ, হাদিসটি আপনাদেরকে শোনাই, যে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন মুসলিম শরীফের হাদিস, যে হিনা ইয়াকুল হিনা সামা রাসূলুল্লাহ ইয়াউমা আশুরা ওয়া আমারা বিসিয়ামিহি, আশুরা রোজা রাখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এবং রোজা রাখার আদেশ করলেন। বেশ কিছুদিন এইভাবে কেটে যায়, কালু ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু ইয়াউমুন তুআযযিমুহুল ইয়াহুদ ওয়ান নাসারা, এই এমন একদিন যেই দিনের সম্মান করে ইহুদিরা এবং খ্রিস্টানরা, আর আপনি আমাদেরকে শেখান যে এই বিজাতিদের বিরোধিতা করতে হবে ধর্মীয়, বিশেষ করে ধর্মীয় আমলগুলি, ধর্মীয় কাজগুলিতে। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফায়জা কানাল আমুল মুকবিল, একটা হাদিসে রয়েছে ফায়জা কানাল আমুল মুকবিল, আগামী বছর যখন আসবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ তাহলে আগামীতে কোনো কিছু করতে হলে, করার ইচ্ছা করলে কি বলতে হবে? ইনশাআল্লাহ। আজকাল কিছু বেশি সভ্য মুসলমান হয়েছে, ইনশাআল্লাহ বলে তো বুঝে নেবে অমুসলিম, বুঝে নেবে যে তুমি মুসলমান, ইনশাআল্লাহ বলবে না, ইচ্ছা আছে। হ্যাঁ হ্যাঁ, পরীক্ষা দিয়েছে পাশ করবে আশা করি, আশা করি হিন্দুও বলে, খ্রিস্টানও বলে, ইহুদিও বলতে পারে, বৌদ্ধও বলতে পারে, আশা করি যাতে বুঝতে না পারে যে আমি মুসলমান। আর ইনশাল্লাহ বললে, বেইজিনিল্লাহ বলে তো বুঝে নিবে, ইনশাআল্লাহ বলবে না, না জায়েজ নাই। যারা ইনশাআল্লাহ বলে না তাদের বিভিন্ন কাজে বাধা সৃষ্টি হবে কোরআন প্রমাণ করে। কোরআনে কারীমে একটি আয়াত আছে, আল্লাহ পাক নিষেধ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ালা তাকুলান লিল শাইইন ইন্নি ফাইলুন যালিকা গাদান ইল্লা ইনশাআল্লাহ। কোন ক্ষেত্রে আপনি এই কথা বলবেন না, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু নবীকে আল্লাহ পাক বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ালা তাকুলান লিল শাইইন কোন কিছুর ক্ষেত্রে, কোন বিষয়ের ক্ষেত্রে বলবেন না ইন্নি ফাইলুন যালিকা গাদান, আগামী কালকে এটা করব আমি। আর অধিকাংশ মানুষ আমরা এই অভ্যাস রাখি না, আগামীকালকে দেখা হবে, আগামীকালকে আসবো, আগামীকালকে এই করব, আগামী দিনে দেশে যাব, আগামী মাসে দেশে যাব, আগামী মাসে আপনাকে টাকা পরিশোধ করব, ইনশাআল্লাহ বলে না, হয় মূর্খ মুসলমান আর না হইলে দিনের কোনো পরোয়া নেই। এবং নিজের পার্থিব যে ফায়দা রয়েছে ইনশাআল্লাহ বলা এই কথাও বুঝে না, এই জন্য এই ক্ষেত্রে অজ্ঞতাই আমাদের সমাজে বিরাজ করছে। শুধু সুন্নতের উপর আমল হলো এ কথা নাই, বরং কোরআনে কারীমের এই আয়াতের উপর আমল হলো এ কথা নাই, আপনার পার্থিব ফায়দা রয়েছে যে ইনশাআল্লাহ যদি বলেন আর আপনার সৎ ইচ্ছা থাকে যে আমি করব, দেব, যাব, তাহলে আল্লাহ পাক তৌফিক দেবেন। ইল্লা ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ছাড়াই বলবে না যে ইন্নি ফাইলুন যালিকা গাদা, আগামীকালকে এই কাজটা করবো, আগামী দিনে এই কাজ করবো, আগামী বছর করবো, আগামী মাসে করবো, এরকম বলবে না। তো এখানেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, ফায়দা কানাল আমল মুকবিল, আগামী বছর যখন হবে ইনশাআল্লাহ, আল্লাহ যদি চান, সুমনাল ইয়াউমাত তাসে, 9 তারিখে রোজা রাখবো। কেউ কেউ এখান থেকে বুঝেছে 10 রাখবো না, শুধু 9 রাখবো, এটা ভুল বুঝা। কারণ এইরকম কেউ আসতে পারে, ব্যাখ্যা করতে পারে যে নবী সাল্লাল্লাহু আলাইহি এখানে বলছেন 9 তারিখে রোজা রাখবো, 10-এর কথা 10 তো আছেই আর তার সাথে 9 রাখবো, এই হচ্ছে উদ্দেশ্য। এই নয় যে না 10 কে বাদ দিয়ে 9 রাখবো, কারণ 9 তারিখে ঘটনা ঘটেনি। মুসা আলী সালামকে আল্লাহ পাক নাজাত দিয়েছেন, ফেরাউনকে আল্লাহ পাক ধ্বংস করেছেন 10 তারিখে, সেটা আসল। কিন্তু যেহেতু ইহুদিরা ওই দিনে শুধু রোজা রাখে, ওদের বিরোধিতার জন্য ওর সাথে আরেকটা মিলিয়ে নেব, দুটো রোজা রাখবো। কাল বর্ণনাকারী বলছেন ফালাম ইয়াতিল আমুল মুকবিল, আগামী বছর আর আসলো না, আসলোই না, আসলো কিন্তু আগামী বছর আসার আগেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল হয়ে গেল। মহরম মাস গেল, সফর গেল, রবিউল আউয়াল মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিলেন। হাত্তা তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াফাত পেয়ে গেল। ওয়াফাত মানে কি? মৃত্যু নয়, বিদাতপন্থীরা। আর আমাদের দেশে বহু রকমের বিদাতপন্থী আছে। মাসিক মদিনার ঈশ্বর নবী ইন্তেকালই করেননি, আর আমার নবী, আপনার নবী, মাসিক মদিনার সম্পাদকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লামের সাহাবাইকে বলছেন হাত্তা তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার রব, আপনার রব, সবার রব, মাসিক মদিনার ওই সম্পাদক যিনি লিখছেন হায়াতুন নবী, বেঁচে আছেন, বেঁচে আছেন, ওই সব বিদাতীদের রব আল্লাহ পাক রব্বুল আল বলছেন ইন্নাকা মাইয়্যাতুন ওয়া ইন্নাহুম মাইয়্যাতুন। আছে না কোরআনে কারীমে? না নাই হাফেজ সাহেবরা, আছে? ইন্নাকা মাইয়্যাত মানে কি? নিশ্চয় আপনি মৃত। না এরও আর অন্য কোনো তর্জমা হবে মাইয়্যাত মানে? এতে তো ধোকাই দেওয়া যায় না, কারণ আমাদের বাঙালি ভাষী মৃতটাই ব্যবহার করে না। কি বলে? মাইয়্যাতকে গোসল দাও, মত বলে, আর মাইয়্যাতকে গোসল দাও বলে, বলে না যে মৃতকে গোসল দাও, মাইয়্যাতকে গোসল দাও বলে। ইন্নাকা মাইয়্যাতুন ওয়া ইন্নাহুম মাইয়্যাতুন, ওরাও মারা যাবে, তুমিও মারা যাবে, আল্লাহ বলছে। কিন্তু কিভাবে শয়তান আমাদেরকে গোমরা করতে পেরেছে, এক শ্রেণীর লক্ষ্যে যে আলেম সমাজ হয়ে গোমরা হয়ে গেছে। না না না, হায়াতুন নবী, নবী বেঁচে আছেন, আল্লাহ বলছেন ইন্নাকা মাইয়্যিত বলছেন না, বেঁচে আছেন, সাহাবারা বলছেন তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাত পেয়ে গেলেন। সহিহ মুসলিমের হাদিস, আরেকটি সহিহ মুসলিমের হাদিসে রয়েছে লাইন বাকিতু ইলা কাবিলিন, এই হাদিসটি আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, লাইন বাকিতু ইলা কাবিলিন, সাহাবাদের জবাবে বললেন, যখন সাহাবারা বললেন যে ইহুদিরা তো 10 তারিখে রোজা রাখে, আমরাও রোজা রাখি, তাদের অনুকরণ হয়ে যায় না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাইন বাকিতু ইলা কাবিল, আগামী বছর যদি আমি বেঁচে থাকি, লা আসুমান্না তাসে, তাহলে 9 তারিখে রোজা রাখবো। তাহলে 9 তারিখ এবং 10 তারিখ রোজা রাখার কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এজন্য এটি উত্তম। তবে ইমাম হাফেজ ইবনে হাজার রহমতুল্লাহ আলাই বুখারী শরীফের ভাষ্যকার ফথুল বারী যিনি লিখেছেন, তিনি নিজের ব্যক্তিগত মত পেশ করেছেন আরেকটি হাদিসের আলোকে যে হাদিসে বলে সোম ইয়ামান কাবুল্লাহ ও ইয়ামান বাদহ, তোমরা তাদের বিরোধিতা করতে গিয়ে, ইহুদিদের বিরোধিতা করতে গিয়ে তারা এক একদিন রোজা রাখো এবং পরে একদিন রোজা রাখো, ওয়া দিয়ে আউ দিয়ে দুই রকমই আছে। তো যার ফলে তিনি বলছেন যে সবচেয়ে উত্তম রোজা হচ্ছে তিন দিন, নয় দশ এগারো, কেউ যদি রাখে ভালো কথা। আর তারপরে হচ্ছে নয় তারিখ এবং দশ তারিখ, এই হচ্ছে রোজা রাখার তরিকা। আর যদি কেউ নয় তারিখে না পারে তাহলে দশ তারিখ এবং এগারো তারিখ, তার মাধ্যমে দুই দিন রাখার মাধ্যমে বিরোধিতা হয়ে যাবে, সেটাও যদি কেউ না পারে তাহলে এখানে বিরোধিতা করা ফরজ কাজ নাই, সুন্নাত বা মুস্তাহাব ভালো হচ্ছে বিজাতির বিরোধিতা করা। এখানে যদি বিরোধিতা নাও করে, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘদিন, শেষ বছরে গিয়ে কথা বললেন, তার আগে দীর্ঘদিন তিনি রোজা রেখে আসছেন, একদিন করে রোজা রেখে আসছেন, তাহলে কোনো ব্যক্তি যদি একদিন রোজা রাখতে পারে, কষ্টের কাজ করে, পরিশ্রমের কাজ করে, রোজা রাখা তার জন্য খুব মুশকিল, একটি যদি রোজা রাখে শুধু দশ তারিখে রোজা রাখে, তবুও ইনশা আল্লাহ তাআলা ওই নেকি পেয়ে যাবে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপর আমল হয়ে যাবে। তাহলে তিনটি রোজা রাখবেন, আর না হলে দুইটি রোজা রাখবেন, আর দুইটি রাখলে নয় দশ রাখা বেশি ভালো, আর যদি নয় দশ না পারে দশ এগারো রাখবে, আর না হলে কমের পক্ষে একটি রোজা রাখবে দশ তারিখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রোজার নেকি সম্পর্কে কি বলেছেন, এই সম্পর্কে দুটি হাদিস রয়েছে, একটি হাদিস শুনে দুটোই মুসলিম শরীফে রয়েছে। যখন জিজ্ঞাসা করা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তখন তিনি বলেছিলেন যে সিয়াম ইয়াউম আরাফা আহতাসিব আলাল্লাহ আন ইউকাফিরা সানাত আল্লাতি ক্বাবলাহু ওয়া সানাত আল্লাতি বাদাহ। আরাফার রোজা সম্পর্কে বলেছেন যে তাতে যে আরাফার রোজা গেল দুই বছর গুনাহ মাফ হবে, অতীতের এক বছর গুনাহ মাফ হবে আর ভবিষ্যতের আগামী এক বছরের গুনাহ মাফ হবে। আর আশুরা সম্পর্কে যখন জিজ্ঞাসা করা হলো, মুহররমের রোজা সম্পর্কে, সিয়ামে ইয়াউমে আশুরা আহতাসিব আলাল্লাহ আন ইউকাফিরা সানাত আল্লাতি ক্বাবলাহু, আমি আশা রাখি যে এই আশুরা রোজাই গত এক বছরের গুনাহ মাফ হবে। যথেষ্ট, যথেষ্টর বেশি এক বছর গুনাহ মাফ হবে। একজন মোমিন যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার সাথে সাথে তারা যে উযু করে, উযুর মাধ্যমে গুনাহ খাতা মাফ হয়, নামাজ পড়লে গুনাহ মাফ হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া এইভাবে বিভিন্ন আমলের মাধ্যমে দৈনিক গুনাহগুলি মাফ হয়, তারপরে আবার সপ্তাহে যে জুমা পড়ে তার মাধ্যমে গুনাহ মাফ হয়। কিন্তু ভাববেন না যে পাঁচ ওয়াক্ত মধ্যখানে নামাজ পড়লো না, ওই জুমার দিন জুমার নামাজ পড়ে গুনাহ মাফ হবে না, কিছুই মাফ হবে না। কারণ জুমা পড়া মুসলিম মুসলিম নয় যতক্ষণ পাঁচ ওয়াক্ত নামাজ না পড়বে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে তার জন্য জুমা পড়ার ফজিলত রয়েছে। আর সপ্তাহে একদিন যাবে ওই গির্জায় চার্চে রবিবারে খ্রিস্টানদের যাওয়ার মতো, আর শনিবারে ইহুদিদের উপাসনালয়ে যাওয়ার মতো, এতে কোনো কাজ হবে না। স্পষ্ট ভাষায় বলছি এবং বড় হিতাকাঙ্ক্ষী হয়ে বলছি, কাউকে আঘাত করার জন্য বলছি না, বরং হিতাকাঙ্ক্ষী হয়ে বলছি যে আল্লাহ পাক যেন এই সব লোকদেরকে হিদায়াত করে, যারা জুমাই জুমাই মসজিদে যাওয়া মুসলমান, আল্লাহ পাক তাদেরকে সত্যিকার মুসলিম হওয়ার জন্য তৌফিক দান করেন। একটি কথা আপনাদেরকে বলেছি যে ইহুদিরা এই দিনটিতে রোজাও রাখত আর এটাকে ঈদ তাদের মনে করত। এই মর্মে একটি হাদিস রয়েছে, খাইবারে ইহুদিরা বসবাস করত, খাইবারে যে যুদ্ধ হয়েছিল ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ হয়েছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সপ্তম হিজরিতে, বলছেন কানা আহল খাইবার, মুসলিম শরীফের হাদিস, কানা আহল খাইবার ইয়াসুম আশুরা ইয়াত্তাখিজুনাহু ঈদান, খাইবারের ইহুদিরা আশুরা রোজাও রাখত এবং এই দিনকে ঈদ হিসাবে পালন করত। আমাদেরকে তাহলে এখানে একটা বিরোধিতা করতে বলা হয়েছে, ঈদ তোমরা মনে করিও না, উদ্যম করবেন, খুশি করবেন না, ওটাও করব না, এই দিনে ভালো ভালো খাবার খেতে হবে, এই দিনে পোলাও খেতে হবে, এই দিনে বিরিয়ানি খেতে হবে, এই দিনে মিষ্টি খেতে হবে, এইসব যদি করেন না, এটাও বেদাতি রাস্তা। কিন্তু শুরুতে একটি কথা বলেছি যে দুটি দল দুই দিকে গোমরা পথভ্রষ্ট হয়েছে, আর আহলে সুন্নাত ওয়াল জামাত মধ্য পন্থী, এটার ব্যাখ্যা আবার শেষখানে করব, আর যদি ছুটে যায় তখন স্মরণ করিয়ে দেবেন। ওয়ায়ুলবিসুনা নিসাআহুম ফীহি হুলিয়াহুম ওয়া শারাতাহুম, ঈদের দিনে কি করে, ভালো ভালো অলংকার মহিলারা পরে, মেয়েদেরকে ভালো ভালো লেবাস পোশাক পরায়, এটা করতো ইহুদিরা। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসুমু আনতুম, তোমরা শুধু রোজা রাখো, এই দিনে তোমরা ছেলে মেয়েদেরকে ভালো ভালো লেবাস পোশাক পরাবে না, এটাও করবে না, আর এই দিনে বিবিকে অলংকার এনে দেবে, হ্যাঁ বা বলবে পরো না, এটাও করবে না, এইসব করবে না, কারণ এর মাধ্যমে আবার বিজাতির অনুকরণ হয়ে যাবে। তোমরা শুধু রোজা রাখো, এবং দুই দিন রোজা রাখার মাধ্যমে কি হবে, আর একটি বিরোধিতা হবে। তাহলে এখানে বিরোধিতা দুইটি, একটা হচ্ছে যে তারা উৎসব মনে করে, আমরা উৎসব মনে করি না, আর একটা তারা একদিন রোজা রাখে, আমরা দুই দিন রোজা রাখবো। এই দুইভাবে বিজাতির বিরোধিতা হবে এই আশুরার রোজার ক্ষেত্রে। এখন আসি এই আশুরার দিনে দুটি ফিরকা বা দুটি দল যে পথভ্রষ্ট হয়েছে ওই দলগুলিকে চিহ্নিত করি। একটি দল এই আশুরা মহরমের 10 তারিখ এবং তার আগে পরে এবং মহরম মাসকে এটা শোকের মাস মনে করে, বালা মুসিবতের মাস করে মনে করে, বিপদের মাস মনে করে। এই মাসে এমন কি বিবাহ শাদী করা কেউ কি মনে করে, খুবই খারাপ, এই মাসে যদি কোনো বিবাহ শাদী হয় তো টিকবে না, লাস্টিং করবে না। আজকে এক আরবির কথা এসে আশ্চর্য হয়ে গেলাম, এক লোক টেলিফোন করছে আমাকে, বলছে যে এক আরবি আমাকে এই ফতুয়া দিল। আমি বললো ফতুয়া যেখানে সেখানে ফুটপাতে নিলে হবে? আরে ফুটপাতে তো মেডিসিন কিনেন না কেউ, এই যে মোজা বিক্রি করছেন নিচে আর জুতা স্যান্ডেল বা ওই বিভিন্ন জিনিস বিক্রি করছে, তাদের কাছ থেকে ঔষধ কিনবেন? কেউ ঔষধ কিনবেন? একটা জাহেল মূর্খ লোক ঔষধ কিনবে না, কিন্তু মুসলিম সমাজের মূর্খ লোকেরা ফুটপাত থেকে ফতুয়া নেই, ফতুয়া কেনে, ইসলামের মাসলা মাসাইল নেই, আলার আরাম নেই। রাস্তায় দেখেছে একটা লোকের দাঁড়িয়ে আছে, আর দাঁড়িয়ে থেকে তার একটা ইলম বেরোবে না, একটা আয়াতও বেরোবে না, একটা হাদিসও বেরোবে না, তার কাছে ফতুয়া নেই। অথবা আয়াত হাদিস যদি মুখস্থ, আয়াত মুখস্থ থাকে তো আয়াতের অর্থ তরজমা, একটা তরজমা বেরোবে না, জালে কাল কিতাব লারে বা ফির তরজমা করতে পারবে না, তার কাছে ফতুয়া আছে বসবে। আর তার কাছে যখন ফতুয়া যাবে সে ভাববে যে আমার এত বড় দাঁড়ি, আর যদি এই ফতুয়াটা না দিতে পারি তো আমার মান সম্মানের ব্যাপার, ও ফতুয়া দেওয়া শুরু করবে। আমাদের সমাজে এরকম লোক আছে, মসজিদের ইমাম হাফেজ সাহেব, অথবা কিছু পড়েছি মাদ্রাসায়, আলেম দাখিল কিছু করেছি, ফতুয়া জানুক আর না জানুক একটা দিতে হবে, ঢেল মারতে হবে, এটা ঢেল মারতে হবে, লাগলো লাগলো না নাই লাগলো। আর সবচেয়ে বড় কবিরা গুনাহ করলো আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন ওয়া আনতাকুলু আলাল্লাহি মা লা তাআলামুন, শিরকের সমতুল্য গুনাহ হচ্ছে দীন সম্পর্কে, হালাল হারাম সম্পর্কে, জায়েজ নাজায়েজ সম্পর্কে, ফরজ সুন্নাত করা চলবে চলবে না এই সম্পর্কে না জেনে কথা বলা। ওয়া আনতাকুলু আলাল্লাহি মা লা তাআলামুন, যে সম্পর্কে সম্যক জ্ঞান নেই মানে দলিল সহ জ্ঞান নেই সে সম্পর্কে কোনো কথা বলা হচ্ছে কবিরা গুনাহ। মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান, কারণ যেই ব্যক্তি দিন সম্পর্কে বললো সে যা নবী সম্পর্কে বলল যে আমার নবী এটা করেছেন বা বলেছেন, আল্লাহ পাকের কথা বলেছেন, তাহলে আল্লাহর উপর মিথ্যা অপবাদ দিল। আমান আজলামু মিম্মান ইফতারা আলা আল্লাহি কাযবা, ওর চাইতে বড় জালেম কি আছে যেই ব্যক্তি আল্লাহর উপর মিথ্যা আরোপ করে বা মিথ্যা কথা বলে। আর নবী সাল্লাল্লাহু বলেছেন মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান, আমার উপর যেই ব্যক্তি মিথ্যা অপবাদ দিল যে নবী বলেছেন এই কথা, যে ব্যক্তি একটা হারামকে হালাল করে দিল, জায়েজকে নাজায়েজ করে দিল, নাজায়েজকে জায়েজ করে দিল, বিদাতকে সুন্নাত করে দিল, না চলবে চলবে, মিলাদ সুন্নাত সুন্নাত, হ্যাঁ তাজিয়া চলবে চলবে, মাহতুম করা শোক করা চলবে চলবে, আরে নবীর নাতির জন্য শোক করা যাবে তার কার জন্য যাবে, এই দিল বলে। মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান, যেই ব্যক্তি দিন সম্পর্কে জানলো না আর দিল জেনে শুনে মিথ্যা কথাবার্তা বলে দিল, জানি না মানে অনুভূতি আছে যে আমার দলিল জানা নেই, তারপরও দিয়ে দিল ফতোয়া দিয়ে দিল, ফালি অথবা হাদিস বয়ান করলো, হাদিস বয়ান করো অথবা ফতোয়া দিকে একই হুকুম, কিন্তু ফালিয়াতা বা মাকআদাহ মিনান নার, সেই ব্যক্তি জাহান্নামে তার স্থান বানিয়ে নিক, সহিহ মুসলিমের হাদিস। তো বলছিলাম যে দুটি দল দুটি ফিরকা যে পথভ্রষ্ট হয়েছে, একটি এই মহরমকে শোকের মাস, দুঃখের মাস, বালা মুসিবতের মাস, এই মাসে বিবাহ শাদী করা যাবে না, এই মাসে সফর করা যাবে না, এই মাস ঘরে বসে শুধু কাঁদাকাটি। আলহামদুলিল্লাহ এতে একটা ফায়দা আমাদের হয়েছে যে মহরম মাসে মক্কা মদিনা একটু খালি খালি পাবেন, একটা কথা মাঝে মাঝে আমি বলি, মক্কা মদিনা যদি তোমরা যান মহরম মাসে খালি খালি পাবেন, কারণ এরা বেশি ভিড় ভাড় করে, এরা ওই ঘরেই শোক মাতম করছে, আলহামদুলিল্লাহ আপনি গিয়ে হাজির ঔষধে বসা দিতে পারবেন, আর আমি একটু তো আফ করতে পারবেন, আর আপনি ওই বিদাতিদের থেকে দূরে থেকে আল্লাহ পাকের ইবাদতবন্দিগি আল্লাহর ঘরে করতে পারবেন, আর বিদাতি শিরক করে আর বিদাত করে কুফুরি করে আল্লাহর ঘরের পাশে এসে আপনার পাশে এসে দাঁড়ায়, তখন খুব কষ্ট লাগে, বড়ই কষ্ট লাগে। আর এক দল না, এদের একেবারে বিপরীত, বলছে তোরা শোক করবি মাথম করবি, এদের বিদাতকে নির্মূল করতে গিয়ে আর এক বিদাত তারা আবিষ্কার করেছে, আমরা একে খুশির দিবস করব, খুশির দিবস করব। এরা খুশি করা শুরু করেছে, শাম দেশে এইরকম বেশ কিছু লোক আগের জামানায় ছিল, এখনো থাকতে পারে আল্লাহ ভালো জানে, এরা এদেরকে বলা হয় নাসেবি, যারা খুশির দিবস বা এই মহরমে খুশি করে আমোদ ফুর্তি করে এরা হলো নাসেবি, আর যারা এই শোক মাতম করে এরা হলো রাফেজি, মানে দিনকে ছুঁড়ে ফেলে দিয়েছে, নবীর আদর্শকে ছুঁড়ে ফেলে দিয়েছে, কোরআন সুন্নাকে নবীর তরিকাকে দূরে ছুঁড়ে ফেলে দিয়েছে, এর উপর তারা থাকেনি। শিয়া এদের আসল নাম হচ্ছে রাফেজি। তো এখন শুনুন এদের শোক সম্পর্কে। যে কোনো মানুষ যতই আল্লাহর প্রিয় বান্দা, এমনকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, ইন্তেকাল করেছেন, তার উপর সাহাবায়ে কেরাম শোক করেছেন, কয়দিন শোক করা যাবে? মাত্র তিন দিন। হুসাইন রাজি আল্লাহ তাআলার জন্য কিয়ামত পর্যন্ত শোক হইতে থাকবে? হুসাইন রাজি আল্লাহ তাআলার বাবা তার চাইতে শ্রেষ্ঠ নন? আলী রাজি আল্লাহ তাআলা নবী যাকে মেয়ে পেশ করেছেন, আর হাসান হুসেনের আবার বাবা, তিনি যে শাহাদাত বরণ করলেন কুফাই, তাকে শহীদ করলো জালেমে, তার জন্য কেন শোক করা হয় না? ওই দিনটির কেন শোক হয় না? হুসেন রাজি আল্লাহ বড় ভাই হাসান রাজি আল্লাহ তালানহ, তাকে বিষ দিয়ে শহীদ করা হইল, সেই দিনের কেন শোক করা হয় না? সৈয়দুস শাহাদা, শহীদদের সর্দার, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার শাহাদাতে যার দুনিয়া থেকে চলে যাওয়া এত মর্মাহত হয়েছিলেন যে এত কষ্ট মনে হয় তিনি আর পেয়েছেন কিনা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহর আর আবু তালেবের ইন্তেকাল ছাড়া। তিনি হচ্ছেন সৈয়দুস শোহাদা। নাম কি? হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা, নবীর প্রিয় চাচা, এবং ইসলাম গ্রহণ করেছেন আগে ভাগেই আর আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন। শুধু শাহাদাত না, তার কলিজাকে চিবিয়েছে, কেটে কেটে মালা বানিয়েছে কাফের মুশরিকরা। সেই হামজা রাজি আল্লাহ তাআলা আনহুকে সৈয়দুস শোহাদা বলা হয়। তার উপর কি তিন দিনের বেশি শোক হয়েছে? না সাহাবায়ে কেরামরা করেছেন, না তাবেইনরা করেছেন, না তাবা তাবেইনরা করেছেন, না ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ করেছেন, আর না এই বিদাতিরাই করে। কেন করেন না? যদি শোকই করতে হয় শুধু একজনকে নিয়ে শোক করতে হবে না, আরো সাহাবায়ে কেরাম, তাবেইন, তাবা তাবেইন, আইম্মা কেরাম, তাদের শোক করতে হবে। এই মর্মে শুনুন শোক কয়দিন চলবে। আন উম্মে হাবিবাতা জাওজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাওজা মুহতারামা, উম্মুল মুমিন, মুমিনদের মাতা, তিনি বলছেন, কালাত সামিয়াতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, লা ইয়াহিল্লু লি ইমরাতিন তুমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আন তুহিদ্দা আলা মাইয়াতিন ফাওকা সালাস। কোন মহিলার জন্য জায়েজ নাই। মহিলার কথা কেন বলা হল? তার পুরুষের জন্য জায়েজ নাকি? পুরুষদের অন্তর্শক্ত, এরা শোক মাতম ওইরকম করেন না, একটু হয়তো চোখে পানি আসলো আসলো। মহিলারা না কাঁদাকাটি বেশি করে, সেই জন্য বিশেষ করে সতর্ক করা হয়েছে, কোনো মহিলার জন্য জায়েজ নাই। তুমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি দাবি করে যে আমি আল্লাহর প্রতি ইমান রাখি আর পরকালে বিশ্বাস রাখি, মানে আমি মোমেন, আমি মোমেনা, আন তুহিদ্দা আলা মাইয়্যাত, কোনো মৃত ব্যক্তির উপর, মাইয়্যাতের উপর শোক করবে, এটি হালাল নয়। তার মানে কি? হারাম। হারাম হারাম মানে কি? সাগিরা গুনা, কাবিরা গুনা। ফাওকা সালাসিন, তিন দিনের বেশি, তিন দিনের বেশি শোক করা জায়েজ নয় কোনো মানুষের জন্য। ইল্লা আলা জাওজিন, তবে স্বামীর জন্য। স্বামীর আল্লাহ পাক একটা খাস হক রেখেছে, তার বাবার জন্য তিন দিনের বেশি শোক করা যাবে না, মানে কান্না করা, আর তিন দিনের পর আর খাওয়া দাওয়া করছে না, খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, কাজকর্ম ছেড়ে দিয়েছে, এটার মানে শোক। অলংকার পড়ছে না, না আমার বাবা মারা গেছে, সেজন্য আমি চল্লিশ দিন বা এক মাস দুই মাস আমি অলংকার বা পড়বই না জিন্দগিতে, যাইজ না, হারাম। আমি ভালো খাবার খাবো না, আমি গোস্ত খেতাম, মাছ খেতাম, না আমি গোস্ত মাছ খাবো না, কেন? আমার আব্বা মারা গেছেন, আমার আম্মা মারা গেছেন, চলবে না, তিন দিনের বেশি চলবে না। ইল্লা আলা জাওজিন, স্বামীর জন্য, আর বা তা শরীম ওয়া আশরা, আল্লাহ পাক কোরআন এখানে বলেছেন, ওই কথাটি এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে, চার মাস দশ দিন স্ত্রী স্বামীর জন্য শোক করতে পারবে। স্বামী হলো তার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহর, স্ত্রীর জন্য জায়েজ নয় চার মাস দশ দিন পরে শোক করা, আর অন্য উম্মতের জন্য তিন দিনের বেশি শোক করা জায়েজ নয়, লা ইয়াহিল্লু, হালাল নয় বরং হারাম। এই হারাম কাজ কিয়ামত পর্যন্ত করে যাচ্ছে আল্লাহ পাক কিভাবে ধর্মীয় ফিতনাতে ফেলেছে আর ইসলাম থেকে বিভ্রান্ত করে কত দূরে সরিয়ে দিচ্ছে। মনে রাখবেন যে বিভিন্ন ঘটনা থেকে অনেকে হেদায়েত নেই আর অনেকে পথভ্রষ্ট হয়। আল্লাপাক অনেক লোককে হিদায়ত করতে চান এই ঘটনার মাধ্যমে, আর অনেক লোককে পথভ্রষ্ট গুমরা করতে চান। হুসাইন রাজি আল্লাহ তালানো শাহাদাত থেকে অনেকে হিদায়ত হয়েছে, যে আল্লাহ পাক একমাত্র কুদরাতে কামেলার মালিক, সর্বশক্তিমান, যিনি আল হাইয়ুল কাইয়ুম, তাকে কেউ পরাজিত করতে পারে না। যে কোনো শক্তি হোক না কেন, নবী করিম সাল্লামের যত প্রিয় হোক না কেন, তবু তার হাতে আল্লাহর রুবুবিয়াতের কোনো ক্ষমতা নেই। সেজন্য তিনিও জালেমদের সামনে পরাজিত হয়ে যাচ্ছেন বা শহীদ হয়ে যাচ্ছেন। তারপরে কি ইয়া আলী ডাক দিবে, তারপরে কি ইয়া হুসাইন ডাক দিবে, যে হুসাইন রাদিয়াল্লাহ নিজেকে রক্ষা করতে পারলেন না। যদি রক্ষা করা সম্ভব হইতো বা কাউকে দেওয়া কিছু সম্ভব হইতো, প্রথম নিজেকে দিতেন। মানুষ নিজের পেটে খিদা থাকলে নিজের পেটে কিছু আগে দেয়, তারপর অন্য কাউকে দেয়। নিজেকে রক্ষা করতেন, আমাকে কেউ মারতে পারবে না, আমি তো দিতে পারি, আমাকে তো অনেকে ডাকবে ইয়া হুসাইন বলে। আল্লাহ পাক এখান থেকে তৌহিদবাদীদেরকে হিদায়ত করেছেন যে একমাত্র একত্বের মালিক, সবকিছুর মালিক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আল্লাহ পাক রব্বুল আলামিন। যতই বড় শক্তি হোক না কেন, আল্লাহ পাক রব্বুল আলমিনের কুদরতের কাছে অসহায়। সুতরাং কোন জালেমের হাতে সে ক্ষতিগ্রস্ত হতে পারে, জালেমের হাতে তার প্রাণনাশ হতে পারে, কিছু হতে পারে, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলমিন কুদরতে কামেলের মালিক। তার এখান থেকে শিক্ষার বিষয় রয়েছে যা তাওহীদের অনুসারীরা সুন্নতের অনুসারীরা শিক্ষা নেই, কিন্তু বিদাতি না বিদাতি পথভ্রষ্ট হয়েছে কিয়ামত পর্যন্ত শোক মাতম করতে আছে। শুধু শোক মাতম নয়, তার নামে তাজিয়া করা হয়। ভারতে আমি এই তাজিয়া দেখেছি, বাংলাদেশেও ওই মনে হয় পুরনো ঢাকায় যেসব বিদাতিরা আছে করে। আচ্ছা, এই বিদাতি মুশকিলটা হচ্ছে শুধু এই রাফেজি বিদাতিরা করেন, এর সাথে বেরেলভি বিদাতিরা লেগে গেছে। নিজেদেরকে যারা সন্নি বলে রেজবি বেরেলভি বিদাতি, এরা তাজিয়া করে। আমি যে এলাকায় তাজিয়া দেখেছি, বড় বড় লম্বা তাজিয়া একবারে ওই মিনারের মতো করে বানিয়ে আর ওর মধ্যখানে নিচে কাগজ দিয়ে সাজিয়ে মধ্যখানে একটা জাল কবর থাকে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলার নকল কবর, জাল কবর তৈরি করে। আর ওর উপরে, তখন ছোট কালের কথা বলছে, আমার বয়স 12-13 বছর, বুঝতাম না। পরে ওস্তাদের কাছ থেকে জানতে পারলাম যে মুড়ি ছিটাচ্ছে, কেউ এসে মুড়কি ছিটাচ্ছে, আর কেউ বাচ্চা নিয়ে আসছে, বাচ্চা নিয়ে আসার পরে ওই তাজিয়াটাতে হাত বুলাচ্ছে, হাত ফিরাচ্ছে, তারপরে বাচ্চাদের গায়ে হাত ফিরাচ্ছে। এগুলি রহস্য পরে যখন আকিরা সন্ন তৌহিদ জানলাম, একটু বড় হইলাম, পড়াশোনা করলাম, তখন বুঝতে পারলাম যে শিরকি কুফুরি আকিদা লুকিয়ে আছে। জাল কবর আছে, হুসাইন রাজি হুসাইন রাজি আল্লাহ তাআলা নিজে নিজেকে রক্ষা করতে পারলেন না জীবিত অবস্থায়, তিনি ইন্তেকালের পরে। তারপরে জাল কবর, আসল কবর না আসল কবরেও কিছু পাওয়া যাবে না। জাল কবরে এসে মুড়ি ছিটালে ফায়দা হবে, মুড়কি ছিটালে ফায়দা হবে, এখানে বাতাসা ছিটালে ফায়দা হবে, নিজের ছেলের হাতে যদি, ছেলের গায়ে যদি হাতটা বুলিয়ে নিতে পারি, ওই তাজিয়াতে হাতটা ফিরিয়ে ওই জাল কবর যে মোজার মধ্যে আছে, তাহলে আমার ছেলে রোগাক্রান্ত হবে না, অসুস্থ হবে না, বদনজর লাগবে না, জাদু লাগবে না। এসব শিরকি কুফুরি আকিদা লুকিয়ে আছে। তো একদল এইভাবে গোমরা হয়েছে, যারা এই শোক মাতম কিয়ামত পর্যন্ত করতে আছে, এই ঘটনা থেকে পথভ্রষ্ট হয়েছে, অসংখ্য মানুষ পথভ্রষ্ট হয়েছে এবং জাহান্নামের রাস্তা নিয়েছে। আর এক দল পথভ্রষ্ট হয়েছে যে তোরা এইসব শোক মাতম করে আমরা খুশি করব, পেশাব দিয়ে পায়খানাকে পরিষ্কার করতে চেয়েছে। না, পেশাব দিয়ে পায়খানা সাফ করা হয় না। এক শ্রেণীর লোকের এই ফর্মুলা আজকাল অবলম্বন করছে, না পায়খানা সাফ করতে হলে পানির প্রয়োজন রয়েছে, পানি না থাকলে মাটি ঘুষেন, ধুলা ঘুষেন তাও চলতো, কিন্তু পায়খানা দূর করবেন পেশাব দিয়ে, এই খুশি করেছে। এবং এরা এই মর্মে জাল হাদিস গড়েছে। জাল হাদিস শুনে আপনাদেরকে আল্লামা নাসির আলী রহমতুল্লাহ আল হাদিস ওই বলেছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ওয়াসা আলা আয়ালি ফি নাফাকাতি ইয়াউম আশুরা, আশুরার দিনে কেউ যদি ছেলে মেয়েদেরকে খুব একটু প্রশস্ত করে খাওয়ায়, উদার মনে খাওয়ায়, ভালো 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 জিনিস খাওয়ায়, ভালো মিষ্টি নিয়ে আসলো, বিভিন্ন রকমের আইটেম নিয়ে আসলো, বিরিয়ানি করলো, এইসব যদি খাওয়ায়, ওয়াসা আল্লাহ আলী সাইরা সানাতেই, তাহলে গোটা বছর আল্লাহ খুব প্রশস্ত করে খাওয়াইবেন, আল্লাহ রুজিতে বরকত দেবেন। এই নাসেবি বিদাতিরা এই হাদিস জাল গড়েছে, এসব সহি নয়। রাজিন নামক একটি কিতাবে আছে, আর আমাদের দেশে যেহেতু মিশকাতটা আবার আলেম ফাজেলে পড়া হয় আলিয়া মাদ্রাসাতে, আর কওমি মাদ্রাসাতেও পড়া হয়, এই মিশকাতে এই হাদিস আছে। মিশকাত ওস্তাদও পড়ে আর জৈব জাল বুঝে না, আর ছাত্রও পড়ে, আর এই হাদিস আমল করা শুরু করে অনেকে, খবরদার না, এই দিনে না কোনো খুশি করা আছে, না ভালো মন্দ খেতে হবে, এরকম কিছু আছে, আর না এই বিদাতিদের মতো মাতম করা আছে। বরং এই দিনে যা করা আছে তা হচ্ছে রোজা রাখবেন, আল্লাহ পাক যেন আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন। ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই বলছেন, ওয়া মা ইয়াজকুরুনা ফি ফাযাইল আশুরা মা ওয়ারাদা মিনা তাওসিয়াত আলাল আয়াল ওয়া ফাযাইল মুসাফাহাতি ওয়াল হিনায় ওয়াল খিযাবে ওয়াল ইগতিসালি ওয়া নাহু যালিকা ওয়া ইয়াজকুরুনা ফিহি সলাতান কুল্লু যালিকা কাযিবুন আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, তার ফাতাওয়া 36-37 খণ্ডে আছে। তাতে বলেছেন যে আশুরার ফজিলতে কেউ বলেছে যে ছেলে মেয়েদেরকে বেশি বেশি ভালো ভালো খাওয়াও, তারপরে বেশি বেশি মুসাফা সালাম মুসাফা করো, তারপরে মেহেন্দি লাগাও, আর খেজাব লাগাও, দাড়িতে খেজাব লাগাও ইত্যাদি, গোসল করো এই দিনে, এসবের যে ফজিলত বয়ান করা হয়েছে, এই দিনে বিশেষ বিশেষ নামা নফল পড়া, এইসব কুল্লু হাজা কাযিবুন, এগুলি হচ্ছে সব মিথ্যা জাল কথা আল্লাহ রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। লাম ইয়াসহা ফি আশুরা ইল্লা ফাযলা সিয়ামি, আশুরা সম্পর্কে রোজা রাখা ছাড়া আর কোনো আমল সহি সাব্যস্ত নয়। আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন এবং আমল করার তৌফিক দান করেন। এই মাসকে কুলক্ষণ মনে করা বা অলক্ষ্যে মনে করা, এটি হচ্ছে শিরক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত্তিয়ারা তো শিরকুন, কুলক্ষণ নেওয়া, অলক্ষ্যে মনে করা হচ্ছে যে কোনো কিছুকে শিরক। সুতরাং মহরমে সফরে এই মাসগুলিতে বিবাহ হলে, কার্তিক মাসে বিয়ে হলে অথবা ভাদ্র মাসে বিয়ে হলে ভালো হবে না, শুভ হবে না, এইসব বিজাতি কাফেরদের থেকে এসছে। সব মাসেই বিবাহ শাদী হতে পারে, জাহিলি জামানায় শাওয়াল মাসে তারা বিবাহকে খারাপ মনে করতো, তাই মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুসলিম শরীফের হাদিস, তিনি বলছেন তাজাওয়াজানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফি শাওয়াল ওয়া বানা বি শাওয়াল, রাসূলুল্লাহ আমাকে শাওয়াল মাসে বিবাহ করেছেন এবং শাওয়াল মাসে আমার বিদায় হয়েছে, আর আমার চাইতে, তিনি বলছেন ফাইয়ুন নিসাই রাসূলুল্লাহ কানা আহজা ইনদাহু মিন্নি, আমার চাইতে ভাগ্যবতী আর নবীর বিবিদের মধ্যে আছে কে? দুনিয়ার বিবি তো বাদ, নবীর বিবিদের মধ্যে আমার চাইতে বেশি ভাগ্যবতী কি? আর যদি শাওয়াল মাসে বিবাহ করা খারাপ হইতো তাহলে আমি, আমার ভাগ্য খারাপ হইতো। ওই রকমই মহরম সফর মাসে বিবাহ শাদীতে কোনো রকমের যদি কেউ এই ধারণা রাখে না না এই মাসগুলিতে বিবাহ দেব না, তাহলে সে শিরক করবে। আত্মীয়ারা তো শিরকুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস রয়েছে, আবু দাউদে রয়েছে, মুসলিমে রয়েছে যে কুলক্ষণ নেওয়া, অলক্ষ্যে নেওয়া গুলো শিরক। আল্লাহ পাক যেন আমাদেরকে শিরক থেকে বাঁচিয়ে রাখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন আনা বারিউন, আমার সম্পর্ক নেই ওই সব লোকের সাথে, কারা? যার মিম্মান হালাকা, যারা মাথা মুন্ডন করে, যে নেড়া করে শোকের জন্য, অথবা সালাকা চিৎকার করে, হাই হোসেন, হাই হোসেন, হাই আলী, হাই অমুক, হাই তমুক, এই যে করে, বাবা মারা গেলে, দাদা মারা গেলে, নানা মারা গেলে, স্বামী মারা গেলে, হাই হাই করে, আমার কোনো সম্পর্ক নেই সব লোকের সাথে। ওয়া খারাকা, যারা বুক চাপড়ায় বা কাপড় চিপড় ছেড়ে বুকে মারে, এসব লোকের সাথে আমার কোনো সম্পর্ক নেই। নবী সাল্লাম এদের থেকে সম্পর্ক ছেদের ঘোষণা করেছেন বুখারি মুসলিম শরীফের হাদিস। আল্লাহ পাক যেন আমাদেরকে হিদায়াত দান করেন। ইহদিনা সিরাত আল মুস্তাকিম, সিরাত আল্লাযিনা আনআমতা আলাইহিম গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন। آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين
এক ভাই বলছেন যে আমার মুখে দাড়ি আছে, আমি ওযু করার সময় এগুলি 3-4-5-6 পর্যন্ত ধুয়ে থাকে, মানে 3-এর অধিক, এতে কোনো সমস্যা আছে কি?
না, 3 বেশি করা ঠিক নয়, 3 করবেন যথেষ্ট, আর অসার দরকার নাই, যে ভিজলো ভিজলো না। নবী সাল্লাম বলেছেন ঘন দাড়ি যদি থাকে খেলাল করে নেবে, এটা হচ্ছে সন্ন্যতির, খেলাল করে নিতে হবে। প্রত্যেকটি লোমের বা দাড়ির শিকড়ে শুকড়ে, মানে লোমকূপে পানি পৌঁছিতে হবে জরুরি নয়, খেলল করে নিলেই বা খেলাল করে নিলেই যথেষ্ট হয়ে যাবে। এর বেশি আল্লাহ আল্লাহ করলে ফুল্লাহ নফসান ইল্লা উসাহা, এইরকম যদি ভিজাইতে থাকেন পাঁচ অক্ত ঠান্ডার দিনে তো অনেক সময় সর্দি কফ ধরে নেবে। হ্যাঁ, ঘন দাড়িওয়ালাদেরকে বিশেষ করে, তাই এই যাদের পাতলা দাড়ি আছে, হালকা হালকা দাড়ি আছে, তারা বিনা খেলালে ভিজে যাবে। আর যাদের ঘন দাড়ি আছে, লোমকূপ ভিজানো বা দাড়ির যেগুলো শিকড় রয়েছে সেগুলি ভিজানো কোনো সুন্নত কাজ নয়, বরং খেলাল করে নয় যথেষ্ট। আর 3 বেশিও নয়, 1 উজু করেছেন নবী সাল্লাম, 2 করেছেন, 3 করেছেন, 3 বেশি এসরাফ অপচয় বলা হয়েছে একটি হাদিস, সুতরাং অপচয় থেকে বাঁচতে হবে। আবু দাউদে একটি হাদিস আছে, যে ব্যক্তি 3 বেশি মানে অঙ্গগুলিতে 3 বেশি পানি দিল, কোন জায়গায় শুখা থাকে সেই জায়গাটিতে শুধু দেবেন, কিন্তু 3 বেশি অঙ্গ প্রত্যঙ্গ ধুলে আসা ওয়া তাআদা ওয়া জালামা, 3 শব্দ, সে খারাপ কাজ করলো, সীমা লঙ্ঘন করলো এবং জুলুম করলো, তার এটা নিষেধ আছে।
এক ভাই বলছেন যে বেতরের নামাজের সময় যে দাঁড়িয়ে দোয়া করা হয় ওতে দরুদ ইব্রাহিম যদি কেউ পাঠ করে তাহলে সমস্যা আছে?
বেতরে যে দোয়ায় কোন পাঠ করা হয় তাতে দুরুদ ইব্রাহিম পাঠ করলে কোনো অসুবিধা নেই, তবে দুরুদ পাঠ করা হয় শুরুতে না হয় শেষে, এগুলি হচ্ছে মুস্তাহাব। আর বাকি মধ্যখানে দোয়া করেন, তারপরও যায় যাচ্ছে মধ্যখানে পড়লে কোনো অসুবিধা নেই, কারণ দোয়া আপনার জন্য দোয়া আর দুরুদ হচ্ছে নবী করিম সাল্লামের জন্য দোয়া। যেই ব্যক্তি নিজের ওপর নবীকে প্রাধান্য দিল সে তো ওই আয়াতের উপর আমল করবে, ইউসেরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। মুমিনদের গুণ হচ্ছে যারা নিজের ওপর অন্যকে কি করে প্রাধান্য দেয়। আমি যদি অন্য মুসলিম ভাইকে প্রাধান্য দিয়ে নেকি পাই, তাহলে মুসলিমদের যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুসলিমদের সবার প্রিয় যিনি সাইয়দুল আম্বিয়া খাতামুন নবীন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আমার নফসের প্রাধান্য দিই যে আমি নবীর জন্য বেশি বেশি দোয়া করব, তাহলে আল্লাহ আমাকে অনেক বেশি হয়তো দেবেন, এটা সত্য, এতে কোনো সন্দেহ নেই। সুতরাং এই জন্যই বলা হয়েছে যে একবার দুরুদ পড়লে দশবার আল্লাহর রহমত নাজিল হয়। আপনি তিনবার আপনার জন্য চাইলেন, আপনি একবার নবীর জন্য চাইলেন, দশবার আল্লাহর রহমত নাজিল হল। আপনি আপনার জন্য তিনবার চালেন, তিনবারই হইল, তাই না? কিন্তু নবীর জন্য যে একবার আছে আল্লাহম সাল্লি আল মোহাম্মদ বা বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দশবার আল্লাহর রহমত নাজিল হইল। সুতরাং বেশি বেশি দুরুদ পড়া খুব ভালো কাজ, তবে দুরুদে যে বিদাতগুলি ঢুকে গেছে ওগুলো থেকে বাঁচিয়ে রাখবেন নিজেকে। সেটা হচ্ছে সম্মিলিত দুরুদ, আল্লাহুম্মা ধরিয়ে দিলেন, এই বিদাত সম্মিলিত। আরেকটা হচ্ছে জলসার ওয়াজ মহফিলের দুরুদ আলাদা, সাইয়েদানা ওই পাবনার মুন্সি মেহরুল্লাহর ইংরেজদের আমলের ওই বিদাতি দুরুদ তৈরি করা, ওই দুরুদ পড়বেন না, সাইয়েদানা মাওলানা ওইসব। আর তারপরে দুরুদ হাজারি, দুরুদ তনে তোনাজিনা, দুরুদে মাহি, দুয়াই গাঞ্জুলা, ওই ওজিফার কিতাবে যেসব দুরুদ আছে ওগুলো মানুষের বানানো বিদাতি দুরুদ, ওগুলো পড়বেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ইব্রাহিমী দুরুদ পড়বেন অথবা ছোট্ট দুরুদ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম, বা কোরআনে কারিম আছে ওয়াসালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, হয়ে গেল রাসূলের উপর সালাম পেশ করা। মৌখিক যদি কোনো প্রশ্ন থাকে তো ঠিক আছে, আর না হলে এখান থেকে শেষ করি। কোন এক ভাই মনে আমার অফিসে কিছু জিজ্ঞেস করছিলেন, কে ওটা? হ্যাঁ বলেন। মসজিদ, হ্যাঁ হ্যাঁ, কি মসজিদ বলছিলেন? যে মসজিদ জায়গা কম হয়ে গেছে, এখন অন্য জায়গায় মসজিদ বানাতে চায়। এই ক্ষেত্রে যদি সম্ভব হয় যে ওটাকে ওক্তিয়ে করে রেখে দিবে, জুমা মসজিদ বড় করে অন্য জায়গায় তৈরি করে নেবে, এটাই ভালো, যাতে মসজিদ এমনিতে যখন তখন নষ্ট না করা হয়। মসজিদের জায়গায় অনাবাদ করে দিল, ভেঙে দিল, অথচ 50 বছর ধরে মসজিদ আছে, তারপরে যেই লোকটি মসজিদের জন্য ওয়াকফ করেছে সেই লোকটি নেকির আশাই করেছে, ওকে তো নেকি থেকে আপনি মহরুম করে দিলেন, কিন্তু জুমা পড়তে পারছে না, ওক্তিয়েও যদি করে দিই, জুমা মসজিদকে ওক্তিয়ে করে দেওয়া যেতে পারে। লোকজন এখানে জুমার ধরছে না, আমরা একটা বড় মসজিদ করে নিলাম আর ওখানে জুমা পড়বো, এটা ওক্তিয়া থাকলো, তারপরে তার সাদকা জারিয়ে চলতেই থাকলো। সুতরাং ওটাকে ওক্তিয়া রেখে দেন, আর আলাদা অন্য জায়গায় জুমা মসজিদ বড় করে করেন যেখানে প্রশস্ত জায়গা আছে, কোনো অসুবিধা নেই। তবে একেবারে যদি খুব জরুরি হয়ে যায় যে না আমরা পারছি না, তবে ওলামায়ে কেরামদের ফতোয়া এই ক্ষেত্রে দুটি আছে। এক দলের ফতোয়া যে না না মসজিদের জায়গায় অন্য কোনো কাজ ইউজ করা যাবে না, মসজিদ এমনকি খালি রাখে, এটি ঠিক নয়, প্রয়োজন ভেঙে দেওয়া যাবে, এবং ওই ওয়াকফের জায়গায় যেহেতু মসজিদের নামে ওয়াকফ করা হয়েছে মসজিদের স্বার্থে লাগাইতে হবে, ওই জায়গায় বিল্ডিং তৈরি করে যদি ভাড়া আসে সেই ভাড়া থেকে মসজিদে যেসব উন্নতিকল্পে কাজ হয়, মসজিদে যেসব কাজ লাইট লাগছে মসজিদে, আপনার মসজিদে অন্য অন্য যে ফ্যান লাগছে ইত্যাদি ইত্যাদি, মসজিদের পুনর্নির্মাণ মেনটেন্যান্স এগুলো কাজে লাগালো, মসজিদের মাইক কিনলো ইত্যাদি, এগুলোতে লাগাতে পারে। কিন্তু এটা শেষের কথা, যেটা আসল মাসলা সেটা হচ্ছে বললাম যে ওক্তিয়া করলেও মসজিদটাকে রাখেন বহাল, কাঁচা থাকলেও মসজিদ থাক, আর বড় জুমা মসজিদ কোসাদা প্রশস্ত জায়গায় করে নেন, এতেই নিরাপদ, এতে ঝগড়া বিবাদ হবে না। কারণ আমাদের সে আলেমরা আবার ফতোয়া দিবে যে না মসজিদের জায়গায় কিন্তু অন্য কিছু করা যাবে না, আমাদের লড়াই হবে, লড়াই করার চাইতে ভালো যে উক্তি মসজিদ রেখে দেন, বড় অন্য জায়গায় মসজিদ করে নেন। জি কোনো অসুবিধা নেই, মুসলিম মুসলিম না, মুসলিমের টাকা দিতে মসজিদ তো ইননামায় আমর মসজিদ আল্লাহ মানে আমানা বিল্লাহ ওয়ালি ইয়াউমিন আখির, আল্লাহ বলছেন মসজিদ নির্মাণ তারাই করবে যারা আল্লাহর প্রতি ঈমান রাখে বা আখিরাতে ঈমান রাখে। এই জন্য অধিকাংশ আইমাই কেরামদের মত যে কাফের কাছ থেকে মসজিদে চাঁদা নেবেন না, বাকি মুসলিমের কাছ থেকে চাঁদা নেবে, যে কোনো মুসলিম চাঁদা দিতে পারে। জি, একা একজন বানিয়ে দিতে পারে এই মসজিদ, মাশাআল্লাহ যে মসজিদ আমাদের এখানে তৈরি হচ্ছে যে মসজিদ, এবং তার সাথে 6-7 তলা মনে হয় তো ইসলামিক সেন্টার বিল্ডিং তৈরি হচ্ছে, এটা একজন লোককে আবা হোসেন একজন লোক তৈরি করে দিচ্ছে, জাজাকাল্লাহ খের। তো এই দেশে যে সাদকা জারিয়ার তরিকাগুলি আছে, এই তরিকাগুলি আমাদের দেশে চালু করার চেষ্টা করেন। অনেকে একটা মসজিদ 2 লাখ টাকা 3 লাখ টাকা দিয়ে তৈরি করতে পারে, বিদেশে থাকেন, ২ লাখ ৩ লাখ টাকা পাবে, ৪ লাখ টাকা দিয়ে একটা মসজিদ তৈরি করা যাবে, কিন্তু না, মসজিদ করে না, ওই বেদাতি খাবার, ওই বাপের নামে, মৃত বাপের নামে, মায়ের নামে বছর বছর খাবার খাওয়াতে ১০,০০০, ২০,০০০, ৩০,০০০ খরচ করে দিচ্ছে, কিছুই হয় না, বিদাত হচ্ছে নাকি হয় না, আর সাদকা জারিয়ার রাস্তাকে বন্ধ করে দিচ্ছে। একটি মসজিদ যদি তৈরি হয়ে যায় তো আল্লাহ করে ওই মসজিদ কিয়ামত পর্যন্ত থাকতে পারে ইনশা আল্লাহ তাআলা। আর আপনার বাবা মা আপনি নিজেরও নিয়ত করেন ইনশা আল্লাহ এই সাদকা জারিয়া চলতেই থাকবে আপনার। এই ভালো কাজগুলো আমাদের সে করার চেষ্টা করতে হবে। আমি মসজিদ যদি তৈরি না করতে পারি, একটা ইসলামিক লাইব্রেরি করে দিলেন, একটা এতিমখানা তৈরি করে দিলেন, একটা গরিবকে একটা টিউবওয়েল দিলেন, একটা গরিবকে আরো আরো যে সব জিনিস রয়েছে উপকার করা, একটা গরিবের বাড়ি পড়ে গেছে বাড়ি তৈরি করে দিলেন, এগুলো হচ্ছে সাদকা জারিয়া। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন আমাদের। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।